জয় নিতাই, গতদিন আমরা ভগবান সেই ব্রজলীলা করতে করতে এলেন শ্রী মথুরাপুরীতে। তারপরে কংসাদিবধ করার পর গুরুগৃহে গমন, 64 প্রকার কলাবিদ্যায় পারদর্শিতা লাভ করে গুরুপুত্রকে দক্ষিণা স্বরূপে প্রদান করার পরে ফিরে এসেছিলেন এই মথুরাপুরীতে পুনর্বার। সে পর্যন্ত আমরা শ্রবণ করেছি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজবাসী ব্রজ গোপীদের থেকে সেই সময়ের জন্য তিনি পৃথক হয়ে গিয়েছিলেন। মথুরাতেও তিনি অনেক সুন্দর সুন্দর সঙ্গ লাভ করেছিলেন। তন্মধ্যে বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। তার নিজ মন্ত্রী কৃষ্ণের নিজ সখা, আবার বৃহস্পতির শিষ্য, আবার বৃহস্পতির ন্যায় বুদ্ধি সম্পন্ন উদ্ধব, অপরদিকে আবার কাকাতো ভাই, অনেক সম্পর্ক। তিনি পরম জ্ঞান, মহাজ্ঞান, তাই প্রভু দেখলেন শুধু জ্ঞান দিয়ে আমাকে সন্তুষ্ট করা যায় না। সেই ব্রজভক্তি, ব্রজের যে প্রেম ভক্তি, তা না হলে প্রভু সম্পূর্ণরূপে সন্তুষ্ট হন না। তাই প্রভু কি করলেন, বুদ্ধি করলেন, সেই কথাটিকে গোপন রেখে তিনি বলছেন, হে প্রিয় উদ্ধব, তুমি আমার সঙ্গে অনেকগুলি সম্পর্কে জড়িত। একদিকে তুমি আমার ভাই, একদিকে তুমি আমার পরম বান্ধব, আবার একদিকে তুমি আমার মন্ত্রী, আবার একদিকে তুমি বৃহস্পতির শিষ্য। বুদ্ধি জ্ঞান তোমার মধ্যে অগাধ পরিমিত রয়েছে, তাই দেখো সেই সরল চিত্ত ব্রজবাসীগণ, ব্রজ গোপীগণ, আমার সেই প্রিয় ক্রীড়াস্থলী হচ্ছে ওই 84 ক্রোশ শ্রীধাম বৃন্দাবন, সেই শ্রী গোকুল, আমার মন সেখানেই পড়ে থাকে। কিন্তু আমি আমার যাদবগণকে রক্ষণাবেক্ষণের জন্য আমার কর্তব্যানুসারে আমি সেখানে আর যেতে পারছি না। তাই হে উদ্ধব, তুমি ব্রজে গিয়ে আমার পিতামাতাকে আশ্বাসন বাণী প্রদান করবে, আর সেই ব্রজবাসীগণকে আমার কথা বলে তাদের সান্ত্বনা দেবে। আর আমি জানি সেই ব্রজ গোপীগণ, তারা আমার বিরহ রূপ বিচ্ছেদ যন্ত্রণায় তারা জীবনমৃত হয়ে জীবন ধারণ করে আছে। তা হে উদ্ধব, তুমি ব্রজে গিয়ে আমার বার্তা সকলকে জানাও, আমি কেমন আছি, আমি তোমাকে কি বলে পাঠাচ্ছি, তুমি যাও, তুমি অতি শীঘ্র যাও, আমি যেতে পারছি না, তাই তোমাকে আমার পরিবর্তে প্রেরণ করছি, যাও যাও উদ্ধব। ভগবানকে দণ্ডবাদ প্রণাম করে, পরিক্রমা করে উদ্ধব একটি স্বর্ণময়ী রথে আরূঢ় হয়ে তিনি ব্রজের পথে চললেন। ব্রজের পথে যেতে যেতে তিনি যখন সেই গোধূলি লগ্নে গোকুল ক্ষেত্রে, মানে যেখানে সমস্ত ব্রজবাসী বৃন্দেরা থাকেন, সেখানে প্রবেশ করছে, সে সময় কত সুন্দর সময়, সমস্ত গাভী, ধেনুগণ, বৃষগণ, তারা গোষ্ঠ থেকে ফিরে আসছে, অজস্র ধেনু তাদের পদ উত্থিত ধূলিতে চতুর্দিকে একেবারে ধূলিকণা বা রজকণায় পরিপূর্ণিত ছিল আকাশ। উদ্ধব ঠিক সে মতো অবস্থায় সেখানে নন্দ মহারাজের গৃহ সমীপে এসে উপস্থিত হলেন। উদ্ধব কি দেখছেন, সমস্ত গোপীগণ তারা নিজ নিজ কর্ম করছেন বটে, কিন্তু তারা মুখে কৃষ্ণ গুণগাথা কীর্তন করছেন, বর্ণন করছেন, কেউ আরতি তৈরি করছেন, কেউ নিজের নিজের সখাদের, নিজের নিজের পুত্রদের মানে আহ্বান করছেন, স্বাগত নাচ জানাচ্ছেন, আর কেউ কেউ বলছে আহা আমরা ঠিক এই সময়ে একেবারে উদ্বেলিতা হয়ে থাকতাম, কখন আমাদের প্রাণধন শ্রীকৃষ্ণ আসবেন, তিনি আজ নেই। আজ আমরা মৃত প্রায়, আমাদের সেই প্রাণবল্লভকে ছেড়ে আজ আমরা মৃতের মতো জীবন ধারণ করছি। এই সুঅবসরে চতুর্দিকে একেবারে রজকণা উত্থিত হচ্ছিল। উদ্ধব মহোদয় সেই সময় এলেন, সকলে তাকে দেখতেও পাননি, এত পরিমাণে সেই গোপুরের রজ উত্থিত হয়েছে। নন্দ মহারাজ তাকে বসার জন্য সুন্দর আসন প্রদান করলেন, তারপরে তাকে মানে সুন্দর স্নান আদির ব্যবস্থা করালেন, করার পরে সুন্দর ভোজন পাওয়ালেন। তারপরে জিজ্ঞাসা করছেন, মা যশোদা তো একেবারে প্রাণহীনা জীবের মতন মৃতপ্রায় অবস্থায় তিনি জীবনযাত্রা নির্বাহ করছিলেন। নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন যে হে উদ্ধব, আমার সখা বসুদেব দেবী দেবকী এবং তাঁর পুত্র বলরাম তথা কৃষ্ণ এবং যাদবগণ, যাদবগণেরা সকলে কে কেমন আছে, আর তারা সকলে তো আশা করি এখন কুশলেই আছে, কারণ কৃষ্ণ সে তো সেই দুরাত্মা দুষ্ট কংসকে বধ করেছে, অতএব আমি আশা করি তারা সুখেই আছে। আর তুমি কেমন আছো, তোমার পিতামাতা কেমন আছে আমাকে বল, বললেন। আর বলছেন অন্তিম সময়ে যে সেই আমাদের প্রাণের সম্পদ কৃষ্ণ তিনি কেমন আছে, আর সেই আমাদের প্রাণের সম্বল বলদেব সেই বা কেমন আছে। আচ্ছা উদ্ধব, আমার সেই প্রাণের পুত্র মা যশোদার প্রাণ সম্বল সেই কানহা, সে কি কখনো আমাদের কথা বলে, সে সুখে আছে তো, সে ভালো আছে তো, তার কোনো অসুবিধা নেই তো, সে আমাদের কথা বলে, আমাদের এই ব্রজের কথা, এই যে চার চতুর্দিকে তুমি যেদিকে দৃক্পাত করো না কেন, আমার লালা আর বলদেব তারা বিভিন্ন স্থানে লীলা করেছেন, আমরা সেই সমস্তগুলো দেখেই জীবিত আছি, আর চিন্তা করি বনে বনে ভ্রমণ করি আর দেখি যে লালার চরণচিহ্ন এখনো অঙ্কিত হতে হয়ে আছে, তাই দেখে আমরা জীবন ধারণ করে আছি। হে উদ্ধব, আমাদের প্রাণের টুকরো, আমাদের প্রাণ, আমাদের প্রাণধিক প্রিয় সেই কানাই আমাদের কথা বলে, এই সমস্ত একেবারে ভীষণ দৈন্যক্তি কথা বলছে। উদ্ধব বলছেন যে হে বাবা নন্দ বাবা, ভগবান শ্রীকৃষ্ণ আপনি যেভাবে কথা বলছেন এ তো অনেক উত্তম কথা, কিন্তু সেই ভগবান তো শুধু আপনার একা নয়, তিনি সর্বত্র বিদ্যমান, আপনার মধ্যে, আমার মধ্যে, কাষ্ঠের মধ্যে অগ্নিরূপে আছেন, বৃক্ষের মধ্যে আছেন, এবং তিনি সমস্ত জীব জন্তু কীড়া মাকড় সকলের মধ্যেই তিনি আছেন, সর্বত্রই তিনি বিদ্যমান। তা আপনি তার জন্য নিজের পুত্ররূপে এত উজ্জ্বলিত কেন হচ্ছেন? এ আপনার ঠিক নয়। তিনি সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি কেমন জানো বাবা?
নশ্যন্তি প্রিয় কশ্চিন ন প্রিয় বাস্তমানিনা নোত্তম নাধম বাপি সমানস্যা সমপি বা।
বাবা, তার কেউ আপন বলতে কেউ নেই, তার প্রিয়জন কেউ নেই, তার অপ্রিয়জনও কেউ নেই, আর তার কাছে না তো কেউ উত্তম না তো কেউ অধম।
সমানস্যা সমপি বা,
তার কাছে সবাই সমান। তার মিত্রও নেই, তার শত্রুও নেই, তার আত্মীয়ও নেই, তিনি তো সকলকে সমান দেখেন। বাবা, তুমি যে বলছো সেই কৃষ্ণ তোমার পুত্র, না না, তিনি সাক্ষাৎ পরব্রহ্ম।
কেমন? ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদয়ঃ নাত্মীয় ন পরশ্চাপি ন দেহ জন্ম এব চ।
বাবা, সেই পরব্রহ্মের না তো তার মাতা আছে, না পিতা আছে, না ভার্যা আছে, না পুত্র পুত্রী আছে, আর সে সকলের কাছে সমান, তার তো জন্মই হয় না।
ন দেহ জন্ম এব চ,
তিনি জন্মও পরিগ্রহ করেন না, তিনি সকলের পিতা, আদি পিতা, অতএব তার তো কেউ নেই। এবারে নন্দ মহারাজ বলছেন, হে উদ্ধব, তুমি এই পাগলের মতো কেন বকছো গো? তুমি বলছো তার মাতা নেই, পিতা নেই, পর নেই, আত্মীয় নেই, আরে সে তো আমাদের পুত্র, ওই যশোদার গর্ভ থেকে সে জন্মও নিয়েছে, তুমি বলছো সে জন্ম পরিগ্রহ করে না। সেই ভগবানকে মুনি ঋষিগণ মনের দ্বারাও ধরতে পারে না। এই অল্প কিছুদিন আগের কথায় মা যশোদা জানো তাকে বন্ধন দশায় আবদ্ধ পর্যন্ত করেছিল। তুমি কেমন পাগলের মতো প্রলাপ করছো জানো? আমি সেই তোমার কথা অনুযায়ী ভগবান সদৃশ পুত্র প্রাপ্ত হয়ে তাকে আমি ভুলে যাব? আরে উদ্ধব, কার যদি একটি পাগল পুত্র জন্ম নেয় তাহলে সে যদি হারিয়ে যায় বা চলে যায় বা তাকে খুঁজে না পাওয়া যায়, তার পিতামাতা সেই পাগল পুত্রের জন্য পাগল পর্যন্ত হয়ে যায়, আর আমি সেই ভগবান সমতুল্য পুত্র প্রাপ্ত হয়ে আমি তাকে ভুলে যাব? তাই কোনোদিন হতে পারে উদ্ধব? উদ্ধব চিন্তা করছে যে বাস্তবিক এই ব্রজবাসীদের ভক্তি কিদৃশ্য, কেমন, এ তো দেখতে পাচ্ছি আমার জ্ঞানের পাতা তাদের কোনো কাজ দেবে না। এবারে ভাগবতের মূল অনুসারে মা যশোদাও অশ্রু বিসর্জন করছিলেন আর পাশে বসেছিলেন, কিন্তু আমাদের টিকাকার সম্প্রদায় আচার্য শ্রীল সনাতন গোস্বামীপাদ তার শ্রী বৃহৎ ভাগবতামৃতে বর্ণনা করেছেন, উদ্ধব যখন এসেছেন অন্তিম সময়ে, মানে নন্দবাবার সঙ্গে সব কথাবার্তা হয়ে গেলে তিনি মা যশোদা কোথায় জিজ্ঞাসা করলেন। নন্দ মহারাজ বললেন, হে উদ্ধব, ওই কক্ষের মধ্যে আছে, তুমি দেখা করো, আমি তার সেই দৃশ্য দেখতে সমর্থ নই, যাও তুমি সাক্ষাৎ করে এসো। মা যশোদা আমাদের সনাতন গোস্বামী পাদের ভাষায় লিপিবদ্ধ হয়েছে। উদ্ধব সেই কক্ষে প্রবেশ করে বলছেন, মা মা যশোদা কাউকে দেখলেন না। তিনি মুখটা ঘুরিয়ে মুখে আঙুল দিয়ে বলছেন, চুপ। তিনি কি করছেন? একটি সুন্দর সজ্জা দোলনা বিশিষ্ট, সেটাতেই এই কানহা বিশ্রাম করতেন। সেখানে একটি কোলবালিশ সুন্দরভাবে ঢেকে দিয়ে সেটাকে ধীরে ধীরে দোলাচ্ছেন আর বলছেন, আয় আয় চাঁদ মামা ইত্যাদি। মায়েরা যে গান গায়, মানে ঘুমাচ্ছে না কৃষ্ণের, তাই তাকে দোলনা দিচ্ছেন। আর উদ্ধব যখন গিয়ে বলছেন মা, তা বলছেন, চুপ, আমার লালা না এখনই জেগে উঠবে, কথা বলবে না, এমন ভাব। সেই ভাব মানে কেউ দেখেও স্থির থাকতে পারবে না। আর বর্ণনাকার গণ পর্যন্ত তাদের লেখনী স্থিমিত হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। মা যশোদার সেই ভাব বৃহৎ ভাগবতামৃতে আমাদের আচার্য শ্রীল সনাতন গোস্বামী পাদ সুন্দরভাবে ব্যক্ত করেছেন, যা কোনো দুরাত্মা ব্যক্তিও যদি শ্রবণ করে তাহলে সে চোখের জলকে রাখতে পারবে না, এমন সুন্দর বর্ণনা করেছেন। উদ্ধবজি আবার বলছেন মা, তা বলছেন, আরে চুপ করো, আমার লালা না একদম ঘুমোতে চায় না, সে আবার জেগে উঠবে, একদম কথা বলুন। কি ভাব সেই ব্রজবাসীদের, সেই মা যশোদার। উদ্ধবজি চিন্তা করছেন, দেখো আমার জ্ঞান এখানে তো অতি তুচ্ছ মনে হচ্ছে, এরা তো জ্ঞানের পরপারের সব ব্যক্তি, মহান ব্যক্তি সব। মা যশোদার এই ভাব, প্রাতকাল হলো, সম্পূর্ণ নিশীথে সেই কৃষ্ণ কথা বলতে বলতে উদ্ধব, নন্দ বাবা, মা যশোদা, তাদের রাত্রি প্রভাত হয়ে গেল। প্রাতকাল হলে সমস্ত গোপীরা সকলে স্নান আদি করে নিজের নিজের কুলদেবতার কুলদেবীর অর্চনা আদি করছেন, কেউ কেউ চতুর্দিকে গোবরের ছটা দিচ্ছেন, সিঞ্চন করছেন, আর সকলের মুখে কৃষ্ণ গুণগান তারা কীর্তন করছে, কারো মুখে কৃষ্ণ কথা ছাড়া নেই। উদ্ধব সেই সমস্ত দৃশ্য দেখছেন, আর সমস্ত গোপীগণ কেউ গাভী দহন করতে করতে কৃষ্ণের রূপের কৃষ্ণর গুণের বর্ণনা করছেন, আর সকলেই এমনভাবে কৃষ্ণ কথা বলে চলেছেন। দু চারজন গোপী তারা নিজেদের কর্ম করতে করতে যখন একত্রিত হয়েছেন তখন তারা গলা ধরে রোদন করে বলছেন, আহা আমাদের লালাকে দেখার জন্য আমরা এই সময় সমস্ত কার্য পরিপূর্ণ করে রাখতাম, তিনি আজ নেই গো। আছে শুধু কি জানো তো, তার কথা, তার সেই লীলা কথা চিন্তন করেই আমরা জীবিত থাকব। তব কথামৃতম তত্ত্ব জীবনম, সেই প্রভুর কথা, সেই প্রভুর লীলাস্থলী, সেই প্রভুর পদচিহ্ন, সেই প্রভু আমাদের প্রাণের সম্বল। যেখানে যেখানে লীলা করেছিলেন আমরা সেগুলো দেখেই জীবন ধারণ করব। দেখো না সমস্ত মুনি ঋষিবৃন্দ তারা কি করেন, ভগবানের এই মায়াকে ছেড়ে, এই সংসারকে ছেড়ে, আত্মীয় স্বজন মাতা পিতাকে ছেড়ে তারা অরণ্যে গিয়ে কি করেন, প্রভুর রূপ গুণ মাধুরীর কথা চিন্তন করেন, সেগুলোকে বলেন তব কথামৃতম তত্ত্ব জীবনম। প্রভুর সেই কথাগুলো বলে তারা এই পৃথিবীর সকলেই তারা শান্তি লাভ করে। তত্ত্ব তব কথামৃতম তত্ত্ব জীবনম, এই যে অনুতপ্তিত জীবন সেটা প্রভুর কথা শুনলে শান্ত হয়ে যায়। হে সখী তুই কাঁদিস না, আমরা কেউ না কাঁদব না, আমরা সেই প্রভুর রূপ গুণ লীলার কথা চিন্তন করে মুনি ঋষিদের মতন জীবন ব্যয়িত করব। উদ্ধবের সমস্ত জ্ঞান ধীরে 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 একেবারে তুচ্ছ হয়ে আসছে নিজের কাছে। আহা এই গোপীগণ এমন কি সুমহান সৌভাগ্য করেছিল যে তারা সেই ভগবানকে কিভাবে নিজের আত্মীয় মতো করে রেখেছে। আমার জ্ঞান এদের কোনো কার্যকরী হবে না। আরেকটু যখন সকাল হলো, সমস্ত সকলে একত্রিত হয়ে বলছে যে আগে যে ক্রূর এসেছিল, ক্রূর ওই অক্রূরকে ক্রূর বলে গোপীরা, তাদের প্রাণের সম্বলকে নিয়ে চলে গিয়েছিল, তাই বলছেন মনে হয় ওই ক্রূর আবার এসেছে। এক গোপী বলছেন কেন, বলছেন জানিস না ওই দুরাত্মা কংসকে আমাদের প্রাণের ধন সেই কৃষ্ণ হত্যা করেছে, আমার মনে হয় এই ক্রূর আবার এসেছে আমাদের মাংস দিয়ে সেই তার শ্রাদ্ধকর্মে তর্পণ করবে। এবারে বাল্যভোগ আদি করে কৃষ্ণের কথা অনুযায়ী গোপীগণের সম্মুখে যাচ্ছেন, সকলে চিন্তা করছেন ওই দেখো মনে হয় আমাদের কৃষ্ণ আসছে এমন মনে হচ্ছে না, বলছেন না না আমাদের কৃষ্ণ না খুব নিষ্ঠুর, তিনি আর আমাদের দেখা দেবে না, আমাদের না জানি কোন অপরাধ হয়েছে তাই আর আসবে না। সবাই বলছেন সাক্ষাৎ কৃষ্ণের মতো দেখতে কে। ধীরে ধীরে কাছে গেলে সমস্ত গোপীরা এক এক করে উদ্ধবকে ঘিরে ধরলেন, উদ্ধব পরিচয় দিলেন। গোপীরা নিজেদের কার্য আদি সমাধা করে একটু অন্তরালে তাকে নিয়ে গেলেন, বসার জন্য সুন্দর আসন দিলেন। আসন দিয়ে এই গোপীগণ তখন ওই কৃষ্ণের কথা বলতে বলতে তাদের মান সম্মান লজ্জা সব কিছু ত্যাগ করে ফেলে তারা একেবারে মানে ভীষণ উচ্চকণ্ঠে রুরোদক, তারা মুক্ত কণ্ঠে সমস্ত লজ্জাকে বিসর্জন দিয়ে কৃষ্ণ কথা বলতে বলতে তারা রোদন করছে। তাদের আর কোনো ভাষা নেই, শুধু রোদনই করে যাচ্ছে। আর উদ্ধব তাদের যতই কথা বলেন কিছুই হয় না, তারা সমস্ত মান সম্মান লজ্জা ছেড়ে দিয়ে একজন পরপুরুষ তার কাছে একেবারে পাগলিনীর মতো উচ্চ কণ্ঠে মুক্ত কণ্ঠে তারা একত্রিত হয়ে নিজেদের বক্ষ দেশ ভাসিয়ে ফেলছে। বলছেন হে উদ্ধব তাকে আর বোধহয় আমরা কোনোদিন দেখতে পাব না, হে উদ্ধব আমরা আর কি বলবো, তোমাকে আরেক সখীর কাছে নিয়ে যাই। সুকমণি বলছে মানে রাধারানী জল আনতে এসেছেন, অনতি দূরে এক বৃক্ষ মূলে বসে তিনি নিত্য প্রতি সেখানে রোদন করেন। সেখানে একটি নদীর ধারা বয়ে গিয়ে সেই গোপীদের চোখের জল যমুনায় গিয়ে মিলিত হয়েছিল, তারা যখন একত্রে কৃষ্ণ বিরহে রোদন করতেন। সেখানে গেলেন, সুকমণি সখী বলেছেন, গোপী বলেছেন, কেন সুকমণি যদি বলেন হে রাধে তাহলে তার ছমাসের সমাধি লেগে যায়। তাহলে পরীক্ষিতের যে অবস্থা তাতে তো আর সাত দিন এই হরিকথা শ্রবণ করাতে পারবেন না, তাই সখী বললেন, ইনি হচ্ছেন রাধা রানী, বল রাধা রানী কি জয়। সমস্ত সখীদের সঙ্গে করে উদ্ধব নিয়ে রাধারানী চতুর্দিকে গিয়ে বেষ্টন করে বসলেন। রাধারানী পূর্ব থেকেই খবর পেয়েছিলেন যে কৃষ্ণের প্রাণতম প্রিয় মিত্র সেই উদ্ধব এসেছে। তিনি উদ্ধবকে দেখে একটি ভ্রমর তখন সেখানে ওই মধুপানে মত্ত ছিল। উদ্ধব গিয়ে প্রণাম করতে যাচ্ছেন রাধারানীকে, উদ্ধবের তখন সমস্ত জ্ঞান নিঃশেষ হয়ে গেছে, অল্প অল্প আছে তাই এখন সেটাও নষ্ট হয়ে যাবে। রাধারানী বলছেন হে কালো ভ্রমর তুমি আমার দিকে এসো না, ওই কৃষ্ণ কালো আর তুমিও কালো, আমি তোমার কথা শুনতে চাই না, তুমি না আমার কাছে আসবে না, আমাকে স্পর্শ করবে না, ওইখানেই থাকো, আমি ওই কালো জিনিসের সঙ্গে বন্ধুত্ব করা, কথা বলা, তাকে দেখা, এসব আমি ছেড়ে দিয়েছি। যাও যাও, তুমি যেখান থেকে এসেছো না সেখানে ফিরে যাও। হে ভ্রমর, আমি তোমার সেই কপট কৃষ্ণ কথা, তুমি দূত রূপে আমার কাছে এসেছো, সেই কপট কৃষ্ণ কথা আমি শুনতে চাই না। যাও যাও, আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি, তুমি যেখান থেকে এসেছো না হে ভ্রমর, তুমি সেখানে ফিরে যাও। আবার বলছেন, হে ভ্রমর, তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেন ঘুরছ, তুমি চলে যাও না, আমরা সেই কৃষ্ণ কথা শুনতে চাই না। দেখো না, ওই কৃষ্ণ কথা শুনে সকলে নিজেদের আত্মীয়, নিজের জন্মদাতা পিতা মাতাকে ছেড়ে তারা একাকী হয়ে যায়। আর আমরাও সেই কৃষ্ণ কথা শুনব না, জানো তো সেই কৃষ্ণ কত কপট, যে আমাদের সঙ্গে ছল করেছে, কপটতা করেছে, আমাদের সঙ্গে একদিন রাসলীলা করে, আমাদের আলিঙ্গন প্রদান করে, তার অদর্শুদা পান করিয়ে সে একেবারে আমাদেরকে নিঃশেষ নিঃসম্বলা করে সে চলে গেছে। আমরা তার কোনো কথাই শুনতে চাই না। আর সেই কৃষ্ণ কথা শোনা ভালো না? ওই কৃষ্ণ কথা শুনলে না সব কিছু থেকে দূরে সরে যেতে হয়, নিজের সমস্ত আত্মীয় স্বজন পতি পুত্র সকলকে ছেড়ে পৃথক হয়ে যেতে হয়। আমরা সেই কৃষ্ণ কথা আর শুনব না। সেই কৃষ্ণ আমাদের সঙ্গে ভীষণভাবে ছলনা করেছে। যাও যাও, তুমি যেখান থেকে এসেছো সেই মথুরাপুরীতেই চলে যাও। হে ভ্রমর, আমি জানি যে তুমি কিছু বলতে চাইছো, কিন্তু আমি সেই সমস্ত কথা কিছুই শুনতে চাই না। সেই কপট কৃষ্ণের কথা আমরা শুনতে চাই না। আমাদের সঙ্গে সে ভীষণ কপটতা করেছে, জানো আমাদের সঙ্গে কত কপটতা করেছে। এর থেকে যদি আমাদের একেবারে বধ করে যেত, আমাদের কোনো কষ্ট হতো না, কিন্তু জানো আমরা মরতেও পারি না। তার বিরহে, বিরহ অনলে আমরা সর্বদাই জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছি, কিন্তু বেঁচে আছি কেন জানো তো? তার ওই কথা শ্রবণ করে, তার লীলা কথা শ্রবণ করে। কি জানি ওই কপট কৃষ্ণের মধ্যে কি জাদু আছে তা সে কৃষ্ণই জানে। সে জানো তো আমরা যখন তাকে দেখতে পাই না, আমাদের ছেড়ে চলে গেছে, আমরা তখন সেই কৃষ্ণের কথাগুলি চিন্তা করি, সে যেখান থেকে হেঁটে গিয়েছিল সেই পদধূলির কথা চিন্তা করি, সে যেখানে যেখানে যে যে লীলা করেছিল সেই স্থান দর্শন করে আমরা যখন বলাবলি করি না হে ভ্রমর, তখন আমাদের এই তপ্তিত দগ্ধিত হৃদয়খানি যেন আবার একটু আনন্দে ভেসে ভরে ওঠে। না জানি তার কথার মধ্যে কি শক্তি আছে। হে ভ্রমর, দেখো যে সমস্ত মহান মহাত্মাগণ তারা কি করেন, সেই হরি কথাকে সম্বল করে কত কষ্ট করে তারা, সেই সন্ন্যাস মার্গ বৈরাগ্য ধর্মকে অবলম্বন করে কোনো প্রকারে জীবন ধারণ করে, মাধুকরী ভিক্ষা বৃত্তি অবলম্বন করে লোকে দ্বারে দ্বারে গিয়ে সেখান থেকে ভিক্ষা করে একবার মাত্র আহার করে তারা বেঁচে আছে কিভাবে জানো তো? হে ভ্রমর, ওই কৃষ্ণ কথা শ্রবণ করে। তাই হে ভ্রমর, আমরাও মৃতপ্রায়, আমরাও আমাদের প্রাণ চলে যায় যায় এমন বিরহ বেদনায় সে উপস্থিত হয়, কিন্তু আমরা তখন সেই কপট কৃষ্ণ কথা শুনে আমাদের চিত্ত আবার যেন, সেই দগ্ধীভূত হৃদয় আবার যেন শীতল হয়ে ওঠে। না জানি তার কথার মধ্যে কি শক্তি আছে। যাও যাও হে ভ্রমর, রাধারানীর এবার একটু ক্রোধ হয়েছে, মানে অভিমান হয়েছে। আমি সেই কৃষ্ণের কথা শুনতে চাই না। হে ভ্রমর, তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও। জানো তো তোমার ওই সখা সে কত কপট, জানো? ত্রেতা যুগে সে তার সঙ্গে এলো সুপর্ণাখা, কি করতে এসেছিল? কেবলমাত্র প্রেম সম্বন্ধ সংযোজন করতে। সে তাকে ওই রামকে সে কাটতেও যায়নি, মারতেও যায়নি, কিছুই করতে যায়নি। শুধু তার ইচ্ছা ছিল কি রামের সঙ্গে সে বিবাহ করবে। তাই জানো তো ওই কপট কৃষ্ণ, সে তো রাম হয়েছিল ত্রেতাযুগে, সে কি করেছিল জানো? সে প্রেম করতে গিয়েছিল, তার শাস্তি কি দিল জানো? অত সুন্দরী সুপর্ণাকে সে তার ভ্রাতের দ্বারা, তার স্ত্রীর কথা শুনে তার নাকটা কেটে, অত সুন্দর নাককে কেটে তাকে কুরুপা করে দিয়েছিল। দেখো কেমন কপট। আমরা সেই কৃষ্ণ কথা শুনতে চাই না। আর হে ব্রহ্মার, তুমি কি জানো না সে কেমন কপট? সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে বালিকে পেছন দিক থেকে হত্যা করল। জানো কেমন নিষ্ঠুর ওই কৃষ্ণ, যে বালিকে বধ করল সামনাসামনি নয়, পেছন থেকে বধ করল। আমরা তো ওই কৃষ্ণকে একদম পছন্দ করি না। জানো কোনো ব্যাধ, সে যদি কোনো পশুকে হত্যা করে তারও একটা অভিপ্রায় থাকে কি সেটাকে সে খাবে। কিন্তু এই কৃষ্ণ এত কপট যে পেছন থেকে সেই বালিকে বধ করল, সে তো ব্যাধের থেকেও নিন্দনীয় কর্ম করেছে। এবারে উদ্ধবের টনক নড়ে উঠল। উদ্ধব চিন্তা করছে, দেখো এ সমস্ত সত্যযুগ ত্রেতাযুগের সব কথা তারা বর্ণন করছে, বলছেন জানো সে আরো কেমন কপট। ভিখারির বেশ ধারণ করে, ছোট্ট বামনের রূপ ধারণ করে সে বলির কাছে গিয়ে ভিক্ষা চাইল, বলে আমাকে তিন পা ভূমি দাও। তার পরিবর্তে কি করলো জানো তো সেই কপট কৃষ্ণ? সে বিশাল রূপ ধারণ করে তিনটি পদ বের করলো, দুটি পদ দিয়ে তার সর্বস্ব নিয়ে নিল, তিনটি পদের জায়গাও দিল, তথাপি সে বারুণ পাশে আবদ্ধ করলো, বরুণ পাশে তাকে বেঁধে ফেলল। কেমন কপট, কেমন কপট জানো? যেমন কাক, কাককে যদি কেউ খেতে দেয় না, হে ভ্রমর, সেই কাক তার হস্তস্থিত খাদ্য তো খাবে, আবার কি করবে, যাওয়ার সময় তার মাথায় ঠুকরে চলে যায়। তা তোমার ওই কপট কৃষ্ণ না এমনই, সেই বলিকে বন্ধন দশায় আবদ্ধ করল সব কিছু নিয়ে, তারপরে তাকে পাতালে সুতল্লকে প্রস্থান করালো। সেই কৃষ্ণ কথা তুমি আমাদের শোনাতে এসেছো? না না, আমরা সেই কৃষ্ণ কথা শুনব না, এ তো অভিমান করছেন। কিন্তু সেই কৃষ্ণ কথা ছাড়া তাদের দ্বিতীয় আর কিছুই ছিল না। উদ্ধবজি মহারাজ তার সমস্ত জ্ঞান এই ব্রজের ধুলায় মিশে গেল। তিনি তখন চিন্তা করছেন, আহা এই গোপীগণ এমনকি সৌভাগ্য করে এসেছিল যে সেই পরব্রহ্মকে নিজের পতিরূপে, নিজের প্রিয় রূপে উপাসনা করে। আহা আমি তো এই গোপীদের চরণ কি, তাদের চরণের ধুলো কি, তাদের চরণের একটি ধূলিকণার সমানও নই। তিনি সঙ্গে সঙ্গে রাধারানীর চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আর তিনি কি করলেন, সেই গোপীদের সঙ্গে করে নিয়ে উদ্ধব তখন এই ব্রজপ্রেমিক হয়ে উঠলেন। সমস্ত জ্ঞান একেবারে জলাঞ্জলি হয়ে গেল। উদ্ধব এসেছিলেন মাত্র দু তিন দিনের জন্য, সেই গোপীদের সঙ্গে কৃষ্ণের লীলাস্থল দর্শন করতে করতে সেই ব্রজবাসীগণের সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ যেখানে যেখানে সেই অদ্ভুত লীলা করেছিলেন তৎসমুদায় শ্রবণ করতে করতে তার প্রায় ছ মাস অতিবাহিত হয়ে গেল। ছ মাস, কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। আর উদ্ধব তার সেই কোথায় সুবর্ণ বেশ, কোথায় সেই মুকুট, কোথায় সেই রাজবেশ, সে যেখানেই মানে দেখে কৃষ্ণ লীলা করেছেন রাধারানীকে সঙ্গে করে, সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করে একেবারে গড়াগড়ি দিয়ে হে রাধে বলে তিনি এই ব্রজের ধুলায় ধূসরিত হয়ে বৈরাগীদের মতন বেড়াতে লাগলেন। সর্বত্রই যেখানে যেখানে ভগবান লীলা করেছিলেন সেখানে হে রাধে বলে তিনি গড়াগড়ি দিতে লাগলেন ব্রজের ধুলায়। এইভাবে তিনি ব্রজ প্রেম প্রাপ্ত হয়েছিলেন গোপীদের থেকে। তাই গোপী আনুগত্যে মানে গুরুরূপা সখী মঞ্জরীর আনুগত্যে যদি ব্রজের ভাবকে না ধরা যায় তাহলে এই ব্রজের ভজন কোনো প্রকারেই সম্ভব নয়। আর তার জন্য হচ্ছে আনুগত্য। দেখুন এখনো সেই লক্ষ্মী দেবী বেলবনে তপস্যা করে চলেছেন, গোপীদের আনুগত্য স্বীকার করলেন না, কারণ তিনি ঐশ্বর্যের দেবী, কি করে গোয়ালিনীদের আনুগত্য স্বীকার করবে। এইভাবে উদ্ধব সমস্ত জায়গায় রাধে 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 করে গড়াগড়ি দিয়ে ব্রজের ধুলায় একেবারে সমস্ত শরীর ধূসরিত করে ফেললেন। এবারে তিনি মথুরায় ফিরে যাবেন। নন্দবাবা মা যশোদা ব্রজবাসী এবং সখীবৃন্দদের বললেন, সকলে কি করলেন, কৃষ্ণ কি কি খেতে ভালোবাসতেন? সকলে তার কয়েকদিন আগে থেকেই সুন্দর সুন্দর উপাদেয় দুধের তৈরি খাদ্য সামগ্রী এবং কৃষ্ণ যে সমস্ত মিষ্টক আদি পছন্দ করতেন সকলেই, মা যশোদা তো মুখ্যরূপে আছেনই আছেন, এছাড়া গোপীরা ব্রজবাসীরা সকলে পৃথক পৃথক রূপে উপঢৌকনও প্রভুর জন্য দিয়ে উদ্ধব যখন চলে যাচ্ছেন তাদের আবার সমস্ত ক্রন্দন ধ্বনি উত্থিত হল। আর উদ্ধব বলছেন, তোমরা চিন্তা করো না হে ব্রজবাসীগণ, হে ব্রজগোপীগণ, হে নন্দবাবা, হে মা যশোদা, কৃষ্ণ তোমাদের মধ্যেই আছে। যদি কৃষ্ণ কোথাও থেকে থাকে তাহলে তোমাদের মধ্যেই আছে, তাছাড়া আর কোথাও নেই, তিনি আসবেন বলে তিনি চলে গেলেন। কৃষ্ণ অপেক্ষমান যে কখন আমার সেই সখা আসবে। এবারে তিনি যেতে যেতে কি বলছেন, বন্দে নন্দ ব্রজ তৃণং পাদরেণুমভীষ্ণশ যশং হরিকথদগীতম পুনাতি ভুবনত্রয়ম। হে ভগবান, আমি শুধু এই ব্রজস্থিত গোপীগণের কেবল পাদরেণুকেই চাই, আর আমি যাতে এই ব্রজে গুল্ম হয়ে জন্মাতে পারি তাহলেই এই ব্রজগোপীদের পদরাজ আমার উপরে উত্থিত হয়ে পতিত হবে, তাতে আমি ধন্য হব। আর যাসাম হরিকথদগীতম পুনাতি ভুবনত্রয়ম, যারা সেই গোবিন্দের পুতকথা সর্বদাই মানে কীর্তন করে থাকেন, যাদের দ্বারা সমস্ত লোক এই ত্রিভুবন মানে পবিত্র হয়ে উঠছে, তারা এমনভাবে কৃষ্ণকে পেয়েছেন, কৃষ্ণেতে মন প্রাণ আত্মা সব কিছু সমর্পণ করেছেন, সেই ব্রজ গোপীদের চরণ রেণু যাতে আমার শরীরে এসে আমি গুল্মরূপে জন্মালে আমার শরীরে এসে তাদের পদধূলি এসে পড়বে, এছাড়া আর আমি অন্য কিছু চাই না। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজিও এই কথা বলেছেন, হে প্রভু হে ভগবান, আমি যেন ব্রজের তৃণাদি হয়ে জন্মগ্রহণ করতে পারি, তাহলে ওই ব্রজরেণীর ব্রজগোপীগণের পাদরেণু আমি প্রাপ্ত হব। উদ্ধব ওই একই ধরনের কথা বলল। কৃষ্ণ দেখছেন যে মথুরাপুরীতে উদ্ধব এসেছেন, চতুর্দিকে হইচই, ভগবান গিয়ে অন্তপুরের থেকে তিনি ছুটে আসছেন দ্রুত গতিতে, উদ্ধবকে আলিঙ্গন করতে যাবেন, টিকাকারগণের ভাষা। উদ্ধব বলছেন, হে কৃষ্ণ হে মিত্র, তুমি আমাকে স্পর্শ করবে না, জানো সেই সরল চিত্তা গোপীগণ সেই ব্রজবাসীগণ তোমার মাতা পিতা নন্দ যশোদার সঙ্গে তুমি কেমন ক্রূর ব্যবহার করে এসেছ, জানো তারা আজ মৃতপ্রায়, কেবল তোমার কথা চিন্তন করেই তারা জীবন ধারণ করে আছে, না না তুমি ভীষণ কপট, তুমি আমাকে স্পর্শ করবে না। উদ্ধব তো ভীষণ রেগে গেছেন ভগবানের উপরে। ভগবান ঈশ্বর হেসে বলছেন কি, উদ্ধব তোমার জ্ঞান সব ঠিক হয়েছে এবার, এই জন্যই আমি তোমাকে প্রেরণ করেছিলাম। বলছেন মানে, বলছেন হে উদ্ধব, তুমি আমার সব দিকেই ঠিক ছিলে, কিন্তু তুমি জ্ঞানের পরিভাষা ছাড়া অন্য কিছু বুঝতে না, তাই আমি তোমার দেখছি তোমার মধ্যে সেই গোপী প্রেম এসে গেছে। এখন তুমি আমার যথার্থ মিত্র এবং আমিও সমস্ত কথা তোমাকে এখন থেকে খুলে বললে তুমি বুঝতে পারবে। বলছে না না তুমি কপট, ওই গোপীরা বলেছে তুমি বাস্তবে কি কপট, আমার সঙ্গে কপটতা করে আমার ক্রোধকে প্রশমিত করছ? না না, বলছেন হে উদ্ধব, তুমি তো এটাই বলতে চাইছো যে আমি সেই গোপীদের থেকে পৃথক, তা নয়। দেখো তুমি এই মথুরার থেকেই ব্রজের স্থিতিটা তুমি দেখো, তুমি দেখো যে আমি সেই রাধের সঙ্গে, রাধারানীর সঙ্গে দেখো যমুনার পাড়ে বসে আছি। উদ্ধব বলছেন না মিথ্যা, আমি তো দেখতে পাচ্ছি না। বলছেন আমাকে স্পর্শ করো। ভগবানকে স্পর্শ করে দেখছেন কি, যে সেই যমুনার তীরে এক বৃক্ষ মূলে রাধারানী বসে আছেন, কৃষ্ণ তার বংশী নিজের বদনে লাগিয়ে ঈষৎ বাদ্য বাজাচ্ছেন, আর রাধারানীর স্কন্ধে হাত দিয়ে বসে আছে। বলছেন কি আশ্চর্য, বলছেন হে উদ্ধব, আমি শুধু রাধারানীর সঙ্গে নই, দেখো ওই ব্রজে সমস্ত ধুলিকণার মধ্যে আমি আছি, সমস্ত পাতার মধ্যে আমি আছি, দেখো তুমি। তখন চেয়ে দেখছেন এই ব্রজের পাতায় পাতায় ভগবান সব সময় রয়েছেন, আর এই ব্রজের ধুলিকণার মধ্যে ভগবান সাক্ষাতে রয়েছেন, ভগবান চতুর্দিকে তিনি কৃষ্ণময় দেখতে পাচ্ছেন। এবারে উদ্ধবের সেই যে অভিমান হয়েছিল, অভিমান রূপী যে ক্রোধ, ভগবানের উপরে তা প্রশমিত হল। ভগবান তাকে আলিঙ্গন প্রদান করে ভেতরে নিয়ে গিয়ে এবার সমস্ত ব্রজবাসীদের উপঢৌকান আদি প্রদান করলেন। ভগবান কি করলেন, সেগুলো উগ্রসেন মহারাজকে দিলেন, মানে সেগুলো সকলে যাতে প্রাপ্ত হন উপঢৌকন খাদ্য সামগ্রী। আবার সেখানে বসুদেব দেবকী নিজ হস্তে এই ভগবানকে পাইয়েছিলেন। এবারে প্রভু কি করলেন, তিনি যে সেই যে পূজা ছিল, পূজার ইচ্ছা পূর্ণ করার জন্য উদ্ধবকে সঙ্গে করে নিয়ে গেলেন, তার ইচ্ছা পূর্ণ করলেন। করার পরে তিনি অক্রূর কাকা যেতে বলেছিলেন, অক্রূর কাকার গৃহে গেলেন, সেখানে দু তিন দিন থাকলেন। থাকার পরে সেখানে সুন্দরভাবে সমস্ত তাদের রাজনৈতিক কথাবার্তা আদি হল। অক্রূর কাকাকে বললেন যে আমাদের পিসিমা দেবী কুন্তী দেবী, তিনি তার স্বামীকে হারিয়েছেন, পরলোক গমন করেছে, সে পাঁচটি পুত্রকে নিয়ে কিভাবে সেই হস্তিনাপুরে আছে, আমাকে তার যথাযথ সংবাদটি এনে দিতে হবে, আপনি আমার দূত হিসাবে পিসিমার কাছে যান হস্তিনাপুরে। হস্তিনাপুরে যথাসময়ে গেলেন। প্রথমে তিনি এই অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের ভেতরের সব খবরাখবর নিলেন। বিদুরের সঙ্গে কথা হলো, পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য ইত্যাদি ইত্যাদি যারা যারা ছিলেন সকলের সঙ্গে কথাবার্তা হলো, আর তিনি অনুসন্ধান করছেন যে সেই পাণ্ডবগণের সঙ্গে কেমন ব্যবহার তারা করেন। কিন্তু অক্রূর কাকা বুঝতে পারলেন তাদের সঙ্গে অসৎ ব্যবহার এরা করে। এবারে তিনি পিসিমা, মানে কৃষ্ণের পিসিমা কুন্তী দেবীর কাছে, আর অক্রূরের ভগিনী কুন্তী দেবী তার কাছে গেলেন। একে অপরে যে মান সম্মান প্রদর্শন, দণ্ডবত প্রণাম আদি ইত্যাদি হওয়ার পরে কুন্তী দেবী একেবারে কান্নায় ভেঙে পড়লেন, ভীষণভাবে ক্রন্দন করছেন আর বলছেন, হে অক্রূর, অক্রূর দাদাজি, আপনি এতদিন পরে আমাকে দেখতে এলেন, আমি স্বামীহারা পতিহারা, এই পাঁচটি সন্তানকে শত্রুদের মধ্যে রেখে কিভাবে আমি মানুষ করেছি, তা তোমরা একবার আমার খোঁজও নিলে না, তোমরা একবার আমার সঙ্গে সাক্ষাৎও করলে না যে আমি কেমন আছি। একবার তোমরা সেই আমি যখন বন থেকে ফিরে এসেছিলাম ছোট ছোট পুত্রদের নিয়ে, তখনই তোমরা একবার এসেছিলে, আজ এতদিন পরে এলে। বলছেন ভগিনী কি বলবো তোমাকে, আমরা যে কি বিপদের মধ্যে ছিলাম তা তো ভাষায় বর্ণনা হয় না, আমাদের সব আত্মীয়রা তারা ওই কংসের ভয়ে তারা চতুর্দিকে পালিয়ে গিয়েছিল, কৃষ্ণ এসে যখন তাকে বধ করলো, তারা সেই বনে বনে ছিল, চুল দাড়ি ধারণ করে তাদের কেউ যাতে না চিনতে পারে, তারা আবার এসে কৃষ্ণ তাদের সমস্ত বাসস্থান প্রদান করেছেন, তাই আমরা কি করে আসি, আমরা এত বিপদের মধ্যে ছিলাম যে তোমার বিপদের কথা যে চিন্তা করব না হে ভগিনী, সেই অবসর আমাদের কাছে ছিল না। আমরা যে কিভাবে ভয়ভীত হয়ে জীবন ধারণ করতাম সে আমরাই জানি। আমরাও বড় মানে একেবারে সংকটের মধ্যে ছিলাম। যা হোক হে ভগিনী, তুমি আমার অপরাধ ক্ষমা কর। বলছে, না না দাদাজি, আমি সেই অভিপ্রায় বলিনি। তাহলে এখন তোমরা ভালো আছো তো? উগ্রসেন মহারাজ এবং সকলের কথা জিজ্ঞাসা করলেন। দাদাজি বসুদেব, ভাবিত্রী, শ্রী দেবকী এবং রোহিণী আদি প্রত্যেকের প্রত্যেকের কথা জিজ্ঞাসা করলেন। বলছেন, হে ভগিনী, তুমি জানো না আমরা একেবারে মৃতপ্রায় হয়ে জীবন ধারণ করেছিলাম। আমরা আমাদের জ্বালাই আমাদের যন্ত্রণায় একেবারে সবসময় অভিভূত হয়ে থাকতাম। তোমার কথা স্মরণপটে আসলেও যে কিছু করব সেই রকম ধরনের কোনো পরিস্থিতিই ছিল না। কৃষ্ণ এসে এখন সব শান্ত করে দিয়েছে, এখন আর কোনো অসুবিধা নেই। তখন তিনি আবার ক্রন্দন করতে আরম্ভ করলেন। কৃষ্ণগত মন, কৃষ্ণগত প্রাণ, এই কুন্তী দেবী জানতেন যে আমাদের কুলে অবতীর্ণ সেই যে কেশব, সে সাক্ষাৎ পরমেশ্বর, সাক্ষাৎ পরব্রহ্ম। তিনি তাই কৃষ্ণ সামনে থাকলে যেমন ভাব হয় ঠিক সেই রকম ভাব হয়ে গেছে। তিনি ভাবের আবেগে কৃষ্ণকে সম্মুখে রেখে যেমন স্তব স্তুতি করেন তেমন করছেন। অনেক শ্লোকের দ্বারা আমরা অন্তত দু তিন চারটি শ্রবণ করি। কৃষ্ণ কৃষ্ণ মায়োগিং বিশ্বাত্মন বিশ্বভাবন প্রপন্নং পাহি গোবিন্দ শিশুভিশ্চাবসীদতিম নান্না তব পদম ভজাত পশ্যামি শরণং নৃণাম বিভ্রতং মৃত্যু সংসার দৃশ্যরশাপ বর্গিকাত নমঃ শুদ্ধায় কৃষ্ণায় ব্রহ্মণে পরমাত্মনে যোগেশ্বরায় যোগায় তমহং শরণং গতা। হে দাদাজি, সেই কৃষ্ণ যে কৃষ্ণ আমাদের কুলের দেবতা সাক্ষাৎ পরব্রহ্ম, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে বিশ্বাত্মন, হে বিশ্বভাবন, আমি আপনাকে বারংবার প্রার্থনা করছি, বারংবার প্রণাম করছি। পাহি গোবিন্দ, হে গোবিন্দ, হে কেশব, হে মাধব, আমি আজ প্রতিহারা পাঁচটি পুত্রকে নিয়ে কিভাবে যে জীবনযাপন করছি যা আমি বলে বোঝাতে পারবো না। কান্নায় আমার হৃদয়টি ফেটে যায়। হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়। আর কি বলছেন, হে প্রভু, একমাত্র তোমার ওই পদের, তোমার ওই চরণে আমি শরণ নিলাম এবং তোমার চরণে শরণ নিলে মৃত্যুরূপী এই সংসার ভয় চিরতরে বিনষ্ট হয়ে যায়। তাই যোগীগণ এই সংসার তোমার মায়া ছেড়ে তারা একমাত্র তোমারই পাদমূলে শরণ নেয়। তাই আমিও সেই যোগীদের মতন তোমার চরণে মানে প্রার্থনা করছি, আমাকে তুমি শরণ দাও। নমঃ কৃষ্ণায় শুদ্ধায় ব্রহ্মণে পরমাত্মনে। হে কৃষ্ণ, হে পরমেশ্বর, হে পরমাত্মন, হে যোগেশ্বর, হে পরম পুরুষ, হে মহাপুরুষ, আমি তোমার শরণাগতা, তুমি আমাকে রক্ষা করো এই বিপদ থেকে। এইভাবে মাতা কুন্তী যেমন কৃষ্ণকে সামনে রেখে যেন তপ করছেন এমন ভাব। এবারে অনেকক্ষণ অঝোর নয়নে ঝুরলেন মাতা কুন্তী দেবী, সান্ত্বনা প্রদান করলেন অক্রূরজি। বলছেন, ভগিনী, তুমি এত ভেঙে পড়ছে কেন? তোমার চিন্তা নেই, দেখো সেই কৃষ্ণই, সেই তোমার প্রাণের কৃষ্ণই আমাকে এখানে সাক্ষাতে প্রেরণ করেছে আর বলেছে জানো তো। বলছেন, কি বলেছে দাদাজি, কি বলেছে আমার কৃষ্ণ? বলছেন যে তুমি গিয়ে দেখে এসো সেই প্রতিহারা আমার মায়ের সমতুল্যা, আমার পিসিমা দেবী কুন্তী দেবী তার ছোট ছোট শিশুদের নিয়ে কেমনভাবে জীবনযাত্রা করেছে, তার সঙ্গে কি কি অন্যায় হয়েছে সেগুলো আমাকে তুমি এসে বলো। তিনিই তো পাঠিয়েছেন, তিনিই তো তোমাকে সর্বদা চিন্তন করে। আর তুমি বলছো কিনা সেই আমাদের কুলের দেবতা সে আমার কথা কখনো ভাবে, আমার কথা কখনো বলে? তাই নয়, তা না হলে সেই কৃষ্ণ যদি তোমার কথা না ভাবে না চিন্তা করে তাহলে আমাকে কি পাঠাতো? সে তোমার জন্যই আমাকে এখানে পাঠিয়েছে। এবারে তার হৃদয়টা একেবারে শান্ত হয়ে গেল। তারপরে তাকে ভোজনাদির ব্যবস্থা করালেন। সমস্ত খবরাখবর নিয়ে তিনি এসে পুনরায় কৃষ্ণকে বললেন, হে কেশব, সেখানে তোমার পিসিমার পুত্রদের সঙ্গে তারা ভালো ব্যবহার করেন, এই 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 সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। বলছেন, ঠিক আছে, যথাসময়ে আমি তার প্রতিকার করব, কথাটা আমি খবরটা তো নিলাম। এবারে কংসের দুই পত্নী ছিল জরাসন্ধের কন্যা, তারা কি হয়েছে, অস্তি প্রাপ্তিশ্চ কংসস্য মহিষ্য ভরতার শব মৃতে ভর্তরে দুঃখার্ত ইয়তুস্মা পিতুরু গৃহান। তারা কংস মারা গেলে, বিধবা হয়ে কংসের অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেলে নিজের পিত্রালয় সেই মহা শক্তিসম্পন্ন জরাসন্ধের কাছে চলে গেল। জরাসন্ধ জানতে পারলেন তার কন্যাদের বৈধব্যের কারণ, যে এই কৃষ্ণই এমন করেছে। তিনি এবারে সমস্ত অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে 23 অক্ষৌহিণী সেনা নিয়ে পুরো মথুরা নগরীকে একেবারে সাগরের মতো ঘিরে ধরলেন। কৃষ্ণ গুপ্তচরদের দ্বারা খবর পেলেন, বিনা অস্ত্রে, কৃষ্ণের কাছে তো কোনো অস্ত্রই নেই, বাঁশি ছাড়া কিছু ছিল না, বলরামের কাছে তখনও ওই নাঙল নিয়ে তিনি ঘুরতেন না, এবার থেকে তিনি নাঙলধারী হবেন এখন থেকে। এবারে কৃষ্ণ এসে দেখছেন একেবারে সৈন্য নয়, এ তো একেবারে সাগর সেনা, সাগরের মতো জলের মতন একেবারে থই থই করছে। 23 অক্ষৌহিণী সেনা পুরো মথুরাপুরীকে বেষ্টন করে রেখে কৃষ্ণ খানিকক্ষণ চতুর্দিকে ঘোরাঘুরি করে কৃষ্ণ দেখছেন যে চতুর্দিকেই তো সেনা, এখন তো আর বাঁশির কাজ নেই। তাই তিনি কি করলেন, স্মরণ করলেন, স্মরণ করার সঙ্গে সঙ্গে দুটি রথ এসে সেই রণাঙ্গনে এসে উপস্থিত হয়েছে। অপূর্ব রথ, একেবারে সেখানে ঘোড়া তো রয়েছেই রয়েছে, সে সঙ্গে সারথি পর্যন্তও রয়েছে। দুটি রথ, বলরামের অস্ত্র যা যা, গদা নাঙল সেগুলো তো আছেই, এছাড়াও ধনুষ বাণ তীর তনুর অক্ষয় তুনির আদি সমস্ত কিছু রয়েছে। দাউ ভাইয়া তো সরল, তিনি বলছেন যে লালা এসব কি কোথার থেকে নাবলো? বলছেন আমি আনিয়েছি, এখন আর ওই বাঁশি বাজানোর সময় সব শেষ হয়ে গেছে, আমরা এসেছি মুখ্য কাজ হচ্ছে কি, যে সমস্ত দুষ্টগণকে বিনাশ করব, সেই সময় এসেছে দাদাজি, এখন আর সময় নেই, ওটা আপনার আর এটা আমার। এবারে দুজনে রথে আরূঢ় হলেন। জরাসন্ধ সে এসে কৃষ্ণের সম্মুখীন হলেন আর বলদেবকে বলছেন, দাউ ভাইয়া, এই সমস্ত সমস্ত কিছু সব তোমার, তুমি যা পারো করো। বলছেন, না না, তুমি সঙ্গে না থাকলে কিছু হবে না। জরাসন্ধ সে কৃষ্ণকে কি বলছেন, ওরে মূর্খ, ওরে গোয়ালা, ওরে দুষ্ট, তুই তোর মামাকে বধ করেছিস, আত্মীয়গণকে কেউ বধ করে, তুই তো অধার্মিক গোয়ালা, চালাকি করে কংসকে মেরেছিস, মানে নিজের জামাতা কিনা তাই একটু রাগটা বেশি হচ্ছে, নিজের পুত্রীদের বিধবা করে দিয়েছে তাতেও সেটাই হচ্ছে মুখ্য রাগ, এইভাবে তাচ্ছিল্য শব্দ প্রয়োগ করছে। আর বলছেন যে তুই তো তোর মামাকে বধ করেছিস, অতএব তোর সঙ্গে যুদ্ধ করা আমার কাছে মানে ঘৃণাবোধ মনে হচ্ছে, আর এই বলদেব সে আমার সঙ্গে যুদ্ধ করতে পারে, সে বসুদেবের জ্যেষ্ঠ পুত্র, সে আমার সঙ্গে যুদ্ধ করে জিতবে কি, সে যদি মনে করে যুদ্ধে মৃত্যু হলে স্বর্গগমন হয় তাহলে আমার সঙ্গে সে যুদ্ধ করুক, কিন্তু এ মরবে অতি অবশ্যই। এবারে বলদেবের তো ভীষণ রাগ, সে বলছেন, দুষ্ট জরাসন্ধ, তোকে আমি এখনই দেখাচ্ছি মজা। কৃষ্ণ বলছেন, দেখো এক প্রকার, না কৃষ্ণ বলছেন জরাসন্ধকে, এক প্রকার জ্বর আছে, সেই জ্বর যদি কারো হয় সে ভুল বকে, তা তুমি কেমন এই উল্টো সিধা কথাবার্তা বলছো, আরে যারা যুদ্ধ করে যারা বীর তারা কার্য করে দেখায়, মুখে বক বক করে না, তা তুমি সেই জ্বর হলে যেমন প্রলাপ বকে তুমি সেমন প্রলাপ করছো কেন? আরে তুমি যুদ্ধ তো করো, কিছু করতে পারেনি, এখনো মুখ বাজাচ্ছে। আর যারা মুখ বাজায় না তারা কিছুই করতে পারে না, তারা মুখই বাজায়। ইংলিশে বলা হয় এমটি ভেসেল সাউন্ড মাচ, খালি কলসি ঢং ঢং করে বাজে। তা এখানে কৃষ্ণ বলছে যে তুমি ভুল বকো না, তুমি যুদ্ধ করো। এবারে তো যুদ্ধ আরম্ভ হলো। সকলে কি দেখছেন, নিজের নিজের জানলা খুলে দেখছেন কি কৃষ্ণ বলরাম তখন আর ওই বাঁশি টাশি তাদের কাছে নেই, দিব্য দিব্য রথ। সেই রথে করে তারা সমস্ত সেনাকে দেখতে দেখতে বলরাম তো একেবারে সেই নাঙ্গল বের করে একেবারে এক সর্বনাশ করে ফেলছেন সকলে, সব সেখানেই সাহিত্য করে দিলেন। দেখতে দেখতে 23 অশ্বিনী সেনা সেখানে নিঃশেষ। এবারে নাঙ্গল দিয়ে গলা টেনে ধরে নিয়ে আসলেন, নাঙ্গলে বাঁধিয়ে গলাটা টেনে ধরে জরাসন্ধে নিয়ে আসলেন। এসে বলরাম করলেন কি, ক্রোধিত হয়েছে। আর এই জরাসন্ধ শুধু যুদ্ধ করে না, যুদ্ধের সঙ্গে উল্টা সিধা কথাও বলে। গোয়ালা কি জানিস যুদ্ধের রীতি, কি জানিস নীতি, বলরাম তো ক্রোধিত হয়ে গেছে। বলছেন দেখাচ্ছি তোকে আমি যুদ্ধের রীতি নীতি প্রথা। সে তো বলরাম ক্রোধিত হয়ে তার গলাটা পা দিয়ে চেপে ধরেছে। এবার তো জীব মোটামুটি বেরিয়ে গেছে যতটা বেরোনোর। কৃষ্ণ ছুটে ছুটে আসছেন আর বলছেন দাও ভাইয়া এই দুষ্টকে মেরে ফেলো না, এই দুষ্টই আবার দুষ্টদের নিয়ে আসবে, অতএব এই মূলধন থাক। বলছেন তার মানে আমি একে এখনই শেষ করে ফেলবো। বলছেন গোয়ালা, সেই গোয়ালা আমাকে কি করবে, এত বড় সাহস? না না কানা, তুই সরে যা, আমি এখনই একে নিঃশেষ করবো। কানা বলছেন দাও ভাইয়া এত রাগ করলে হবে না, তুমি শোনো তো, একে মেরো না, পাটা একটু সরাও। এবার পাটা সরিয়ে বলছেন যে লালা তুই তাড়াতাড়ি বল কি বলছিস একে, আমি এক্ষুনি প্রাণদণ্ড দেব। বলছেন দেখো দাও দাদা, তুমি যদি একে মেরে ফেলো না, এ তো দুষ্টের শিরোমণি, একে ছেড়ে দিলে এ আবার ঘুরে ঘুরে সমস্ত দুষ্টদের জোগাড় করে নিয়ে আসবে, ওইগুলোকে আবার মারা যাবে, আমরা কোথায় একটা একটা করে খুঁজে বেড়াবো চালের মতন পোকা মতন, অতএব একে ছেড়ে দাও। বলছেন না একে আমি ছাড়বো না, একে আমি মানে নেড়া করে, মানে সাধুরা একটা টিক্কি রাখে, একে আমি কয়েকটা টিক্কি রেখে দিই, মুচ আর্ধেক রাখলেন আর মাথার মানে চতুর্দিকে 8-10টা টিক্কি রেখে দিলেন চৈতন্য দিয়ে। বলরাম তো ভীষণ রেগে গেছেন, আবার দিলেন এক লাথি দিয়ে বলছেন যা দূর হ। এবারে ক্রোধিত হয়ে মাথায় 8-10টা টিক্কি রেখে আর্ধেক গোপ রেখে সে তো মানে মাথা নিচু করে চলে গেল। একবারে বদের থেকেও আরো নিম্ন শ্রেণীর কাজ করে দিয়েছে, ওর থেকে বদ হলেও এত অসম্মান হতো না। এবারে জরাসন্ধ গিয়ে ঠিক তাই করেছে, আবার সে 23 অশ্বিনী সেনা নিয়ে এসেছে, আবার বধ করেছে, এইভাবে 17 বার এইভাবে এই একইভাবে মেরে দিয়েছে 17 বার। এবারে হলো কি, নারদ গিয়ে কালযবন আছে এই জরাসন্ধের মিত্র, কালযবনকে গিয়ে বলছে দেখো শুনেছি ওই মথুরা নগরে তোমাদের মিত্র ছিল যে কংস, কত ভালো লোক ছিল, দেখো তাকে অযথা কারণে মেরেছে। নারদ গিয়ে ফুট যুক্তি লাগাচ্ছে, আর তোমার মিত্র ওই জরাসন্ধ সে তো 17 বার হেরে গেছে, তুমি তো এসব খবর রাখো না, খুব ব্যস্ত থাকো, তা তোমার প্রভাব তো আমি জানি, তা ওই গোয়ালা কৃষ্ণ আর বলরামকে তুমি ইচ্ছা করলে তো একেবারে আঙুল দিয়ে পিষে মেরে ফেলবে, যাও সব সৈন্য সামন্ত নিয়ে ওই পুরী দখল করো, আর ওই কৃষ্ণ বলরাম ওরা সুবিধার লোক নয়, মানে তুমি গিয়ে ওখানে মরো আর কি, উৎসাহ বর্ধন করে দিচ্ছে, ওখানেই যাও। বলছেন আচ্ছা, ও নিজের মামাকে হত্যা করেছে, আমার মিত্র জরাসন্ধের 17 বার তাকে সমস্ত সেনা বিধ্বংস করেছে, আমি যাচ্ছি। মূর্খদের রাগ সঙ্গে সঙ্গে মানে বর্ধিত হয়ে যায়। এবারে সে করেছে কি, 3 কোটি সৈন্য নিয়ে এসে, 3 কোটি সৈন্য, একটা দুটো নয়, 3 কোটি সৈন্য এনে মথুরা তো একেবারে মনে হয় যেন একবারে চতুর্দিকে লোহার শিক দিয়ে ঘিরে ফেলেছে। 3 কোটি সৈন্য হলে আর কোথাও কিছু থাকে? কৃষ্ণ বলরাম সর্ব অন্তর্যামী, তিনি তো সব কিছুই জানেন। কৃষ্ণ বলরাম বাইরে বেরিয়ে এলেন, কৃষ্ণ বাইরে বেরিয়ে এসে প্রথমে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন, দেখে চিন্তা করছেন এই দুষ্ট মারতে গেলে আবার তীর খরচা করব কেন, তীর বানাতেও তো অনেক খরচ আছে, তারপরে তাতে আবার সময় দিতে হয়, অতএব মনে মনে বুদ্ধি করলেন। এবারে ওই কালযবন কাছে এসেছে, এবারে কৃষ্ণ ধীরে ধীরে হাঁটা আরম্ভ করেছে দ্রুত গতি। কাল যেমন বলে, আরে তুই যাচ্ছিস কোথায় অস্ত্র শস্ত্র আনতে, তোর রাজ্য তো এদিকে, তুই ওদিকে যাস কেন? এবারে কৃষ্ণ আরেকটু জোরে জোরে যাচ্ছে, বলছেন ওরে এ তো দেখছি মানে যুদ্ধ ছেড়ে পালিয়ে যাচ্ছে, আরে আমার থেকে তুই পালিয়ে যাবি কোথায়? তুই তোর মামাকে বধ করেছিস, আমার মিত্রের সমস্ত মানে 23 অক্ষৌহিণী সেনা 17 বার নষ্ট করেছিস, আমি তোকে আজ প্রাণে বাঁচাবো না, তোকে আজ মৃত্যুদণ্ড দেব, তোকে আজ আমি এই জমালয়ে প্রেরণ করব। ভগবানকে বলছে কেমন মূর্খ। এবারে প্রভু এমন ভাবে চলছেন যাতে যারা এই মানে কালযবন ধরতে পারবে আবার ধরতে পারবেন। এমন করতে করতে বেশ খানিকটা দূরে অনেক দূর গিয়ে এক পর্বতে গিয়ে প্রভু উঠে পড়লেন। কালযবন বলে যে তুই পালাচ্ছিস কোথায় ওরে গোয়ালা, তোর নাকি বড় বিক্রম বড় পরাক্রম, গিরিরাজ ধারণ করেছিলি, তুই তো আমার ভয়ে পালিয়ে পথ পাচ্ছিস না, এখন বনে গিয়ে এই পাহাড়িদের মতো জীবনযাত্রা করবি। গিয়ে আবার এক গোফার মধ্যে ঢুকছে যাতে ওই কালযবন দেখতে পায়, অন্য গোফায় না যায়। এবার সেখানে এক পুরুষ শুয়েছিল, তার উপরে নিজের উত্তরীয় বসনটা দিয়ে তার শরীরটা ঢেকে দিয়ে ওই পাহাড়ের গুহায় গিয়ে তিনি চুপ করে দাঁড়িয়ে আছে। এবারে কালযবন গিয়ে এক তো ক্রোধিত হয়েছে, ক্লান্ত হয়ে গেছে, সে তখন গিয়ে করছে কি, ওই সাহিত্য অবস্থায় রয়েছে মনে করছে কৃষ্ণ, বলছেন ওরে গোয়ালা এত দূর পর্যন্ত আমাকে মানে আসতে হলো, আমি এখন হাঁপিয়ে গিয়েছি দুষ্ট, এখন এখানে বেশ সুন্দরভাবে সাধু পুরুষের মতো শুয়ে আছো। তিনি করলেন কি, দিলেন পদাঘাত মানে লাথি মারলেন। এবারে সেই পুরুষ নিদ্রা উত্থিত ব্যক্তির ন্যায় উঠে চক্ষু মর্দন করে তিনি যখন সেই কালযবন আর সৈন্যদের দিকে দেখলেন, দেখতে দেখতে তাদের সব আগুন লেগে সেখানেই ভস্মীভূত হয়ে মারা গেল। এবারে কে এই, পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন কে ইনি যে তাকানোর সঙ্গে সঙ্গে মারা গেলেন? সুখদেব বলছেন ইনি হচ্ছেন যুবনাথের পুত্র মান্দাতা, মান্দাতার পুত্র হচ্ছে মুচুকুন্দ, এ মুচুকুন্দ। বলছে সে ওইভাবে তাকালো আর সব পুড়ে অত 3 কোটি সেনা আর তাদের সকলে ভস্মীভূত হয়ে গেল, কি কারণ? বলছেন দেখো এই মান্ধাতার পুত্র মুচুকুন্দ সে মহাপরাক্রমী ছিল, স্বর্গের সমস্ত সকলে মানে তাকে নিজেদের রক্ষার জন্য স্বর্গে নিয়ে গেল। তিনি বহুকাল যুদ্ধ বিগ্রহ করে অসুরদের দমন করে রেখেছিলেন, দমন করে রাখলে সকলে মানে দেবতারা একেবারে সুস্থভাবে ছিলেন, তাদের হারিয়ে যাওয়ার সম্পদও ফিরিয়ে পেলেন। এবারে অকস্মাৎ কার্তিকের জন্ম হয়েছে, কার্তিক এসে গেছে, কার্তিক মহাশক্তিশালী, আমরা মহাভারত শ্রবণ করেছিলাম, এই কার্তিক দেবতাদের রক্ষক হিসাবে থাকতে চাইলেন, বললেন ঠিক আছে তাহলে মর্তের মানব মহা তেজস্বী মহা বলিয়ান ক্ষত্রিয় এই মুচুকুন্দকে আমরা তাহলে ছুটি দিয়াব। দেবতারা বললেন হে রাজন, তুমি আমাদের বহুকাল ধরে দিবাভাগে নিশিতে জাগরিত হয়ে আমাদের রক্ষা করেছ, এখন আমাদের কার্তিক এসেছে, অতএব তুমি কৃপা করে এখন মর্তে ফিরে যাও। তুমি এতকাল ধরে আমাদের এখানে আছো, তোমার আত্মীয় স্বজন তোমার বংশে কিন্তু আর কেউ জীবিত নেই, তুমি এখন মর্তে চলে যাও। বললেন ঠিক আছে। দেবতারা বললেন যে তাহলে আমাদের থেকে কিছু বর নাও। বললেন হে দেববৃন্দ, আপনারা যদি আমাকে বরই দেবেন তাহলে আমাকে এই বর দিন যে আমি মরতে গিয়ে একেবারে নিশ্চিন্তে শুয়ে থাকব, বহুকাল নিদ্রিত হয়ে থাকব। বলছেন ঠিক আছে। দেবতারা বললেন আর দেখো তোমাকে যে জাগাবে যারা তারা কিন্তু সব ভস্মীভূত হয়ে যাবে। বলছেন ঠিক আছে। এই মান্ধাতা মানে যুবনাথের পুত্র মান্ধাতা, মান্ধাতার পুত্র পরম প্রতাপী এই মুচুকুন্দ, তার বরই ছিল যে তাকে জাগালে এবং সে যাদের দিকে দেখবে সব পুড়ে মারা যাবে। বলছেন ওহো এ তো অপূর্ব লীলা সব, পরীক্ষিত মহারাজ বলছেন। তারপরে কি হলো? বলছেন তারপরে কি হলো জানো তো, এবারে ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বরূপে আসলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে চতুর্ভুজ রূপে তাকে দর্শন দিলেন। বল ভক্তবৎসল ভগবান কি যায়। এবারে তার সেই রূপের বর্ণনা করলেন, রূপ দেখে বলছেন যে আপনি কেউ নন, আপনি কি ব্রহ্মা, আপনি কি বিষ্ণু, আপনি কি মহেশ্বর। আমার মনে হয় আমার জ্ঞান তো এই তিনজনের মধ্যে আপনি যে কোনো একজন কেউ। হে প্রভু, হে ভগবান, হে দেবশ্রেষ্ঠ, আপনি সাক্ষাৎ পরমেশ্বর বলেই আমার মনে হচ্ছে। আপনি কৃপা করে আপনার কে আপনি বর্ণনা করুন। তিনি বলছেন যে হে ভগবান বলছেন, হে মুচুকুন্দ, আমি যদুবংশে অবতীর্ণ হয়েছি। বলছেন ওহো, তাহলে তো আপনি সাক্ষাৎ পরমেশ্বর। আমি যখন দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে যাই তখন আমি শুনেছিলাম যে প্রভু যদুকুলে অবতীর্ণ হবেন, তাহলে আমি আপনাকে প্রভু চিনতে পেরেছি। এবার তিনি স্তবস্তুতি করলেন অনেক শ্লোকের দ্বারা। স্তবস্তুতি করার পরে মুচুকুন্দ, তিনি পরম ভক্ত ছিলেন, ভগবানের বিশেষ ভক্ত ছিলেন, প্রভু বলছেন যে হে মুচুকুন্দ, আমি তো বড়দ ঈশ্বর, তা তুমি আমার থেকে না কিছু চেয়ে নাও, কিছু চাইছেন। বলছেন প্রভু, আপনাকে পেয়ে কোনো মূর্খ কিছু চায়? আপনি যে দর্শন দিয়েছেন এর থেকে আর বিশেষ কি হতে পারে? হে প্রভু, হে ভগবান, হে পরমেশ্বর, হে সর্ব অন্তর্যামিন, আমি আপনার থেকে কিছু চাই না। প্রভু বললেন যে দেখো, আমি তোমাকে কতবার প্রলোভন দেখালাম কিন্তু তুমি কিছু চাইলে না, তুমি সত্য সত্যই আমার একান্ত ভক্ত। তা দেখো, তুমি এক কাজ করো, তুমি তো ক্ষাত্র ধর্ম অবলম্বনে শিকার করতে গিয়ে বহু হরিণ প্রাণীদের বধ করেছো, তা তুমি এখন কাজ করো, এখন তুমি নিদ্রা উত্থিত হয়েছো, তুমি এই পৃথিবী পর্যটন করো আর তপস্যা করো, তপস্যা করে না তুমি এই শরীর বিনাশ করবে, তারপরে এর পরের জন্মে তুমি ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হবে, ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হয়ে তুমি আমার উপাসনা করবে, যাও তুমি এখন মানে পৃথিবী পর্যটন করো। এই ভগবান সেখান থেকে অন্তর্হিত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। প্রভু সেখান থেকে অন্তর্হিত হলেন। আর মুচুকুন্দ দেখছেন কি, যে তিনি তো সেই অনেক আগের, দেখছেন বৃক্ষ আদি তার থেকে ছোট ছোট, সে সমস্ত বৃক্ষের উপর দিয়ে তাকে দেখা যাবে, এত বিশাল শরীর। তিনি চিন্তা করলেন এখন তো যুগের পরিবর্তন হয়েছে, কলিযুগ সমাগত হয়েছে, তিনি কোন কাল থেকে শুয়ে আছেন, সেই সত্যযুগ থেকে, সে বিশাল শরীর। তিনি দেখলেন আমি যদি লোকালয়ে যাই তাহলে তো লোক ভয়ভীত হবে, চিন্তাযুক্ত হবে, চর্চার বিষয় হয়ে দাঁড়াবে, তাই তিনি বদ্রি বিশালে গমন করলেন। বল বদ্রি বিশাল ভগবান কি জয়। বদ্রীনাথে গিয়ে এবারে তিনি সমস্ত জায়গা ভ্রমণ করার পরে অন্তিমে বদ্রীনাথে গিয়ে সেই যে মুচুকুন্দ গোপা বলে ওখানে, সেখানে আরেকটি গোপা আছে, সেটা হচ্ছে বদ্রীনাথ শ্রীমন্দির। সেখান থেকে ভারতবর্ষের অন্তিম প্রান্ত, অন্তিম গ্রাম হচ্ছে মানাগ্রাম। সেই মানাগ্রামে ব্যাসদেব যেখানে ভাগবত সংরচনা করেছিলেন, গণেশজি যেখানে মহাভারত লিখেছিলেন এবং সরস্বতী নদী বয়ে চলেছে, সেখান থেকে সেই মানাগ্রাম থেকে 18 কিলোমিটার একেবারে বরফের উপর দিয়ে যাওয়ার পরে সেখানে এই মুচুকুন্দের ভজন গোপা অদ্যাপিও বিদ্যমান। যদিও আমি আপনাদের কৃপায় সেখানে গিয়েছি, অনেক মহাত্মারাও গিয়ে থাকেন। সেখানে তিনি তপস্যা করে সেখানে শরীর ত্যাগ করার পরে প্রভুর কৃপায় তিনি ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হয়ে পুনরায় প্রভুকেই প্রাপ্ত হয়েছিলেন। বল মুচুকুন্দ মহারাজ কি জয়। এবারে 18 বারের বার জরাসন্ধ আসছে, কালযবন বিনষ্ট, 18 বারের বার 23 অক্ষৌহিণী সেনা নিয়ে পুনরায় মথুরাপুরীকে ঘিরে ধরলেন। কৃষ্ণ বলরাম চিন্তা করলেন এবার আর যুদ্ধ করব না, আমরা এখান থেকে পালিয়ে যাব। সভা হল, সভাতে বললেন না না প্রভু, এটা কেমন হবে, আপনাকে সব তো রণছোড় বলবে। বলছেন আমার নাম মাখন চোর তো আছেই, রণছোড় আর একটা নাম হবে, এটা তো ভালো, প্রভুর লীলা কেউ বুঝতে পারেন না তো, এই কথা বললেন। এবারে জরাসন্ধ যখন এসে আক্রমণ করেছে, প্রভু কি করেছেন মানে সমুদ্রের মধ্যে সেখানে একটি মানে বিশ্বকর্মাকে দিয়ে 44 মানে বিশাল আকার বিশিষ্ট এক সুন্দর ভবন নির্মাণ করালেন, সেটার আবার বিস্তৃত কত 84 ক্রোশ ব্যাপী এই দ্বারকাপুরী।
ইতি সামন্ত্র ভগবান দুর্গম দ্বাদশ যোজনম,
দ্বাদশ যোজন, দ্বাদশ যোজন মানেই হচ্ছে 48 ক্রোশ বিস্তৃত সেই দ্বারকাপুরী।
অন্ত সমুদ্র নগরম কৃষ্ণাদ্ভুত মরিচকরক,
সেখানে 48 ক্রোশ ব্যাপী মানে 12 যোজন পরিমিত সেই বিশাল নগর বিশ্বকর্মাকে দিয়ে একবারে সুন্দরভাবে রচনা করিয়ে দিলেন। বলরাম সব বিষয় জানলেন। এবারে যখন সেই জরাসন্ধ এসে আক্রমণ করেছে, সেখান থেকে কৃষ্ণ বলরাম দুজনে অতি দ্রুত গতিতে যাচ্ছেন। জরাসন্ধ ও তার সমস্ত 23 অশ্বহীনী সেনা নিয়ে কৃষ্ণ বলরামের পেছনে পড়লেন। এবারে অনেক দূর হেঁটে গেলেন, অনেক দূর হেঁটে গিয়ে কি করলেন, এক বিশাল পর্বত, সেই পর্বতের মধ্যে উঠে গেলেন। আর অসভ্য ভাষায় গালিগালোচ করছেন এই দুরাত্মা দুষ্ট জরাসন্ধ। সে বলছেন, আরে গোয়ালা তুই কেন পালাচ্ছিস, আজ আমি তোকে মজা দেখাবো, তুই তো আজ পালিয়ে যাচ্ছিস। ভগবান কৃষ্ণ বলরাম কোনো কথা বলছেন না, আর সে পেছন দিক থেকে এইভাবে মানে শব্দ প্রয়োগ করছে। এবারে তিনি যে পর্বতে উঠলেন সেই পর্বতটির নাম হচ্ছে প্রবর্ষণ পর্বত। সেখানে কি হয়, বছরের প্রায় সবসময় ঝিরঝির ঝিরঝির করে বর্ষণ হতে থাকে, বৃষ্টি পড়তে থাকে। সেখানে উঠলেন, জরাসন্ধ সৈন্য সামন্ত নিয়ে চতুর্দিকে অন্বেষণ করেও খুঁজে পেলেন না। এই পর্বতের উচ্চতা কতটা জানেন, এর পর্বতের উচ্চতা হচ্ছে মানে ওর অপরজিতে মানে উল্টো দিকে বিপরীত দিকে হচ্ছে সমুদ্র, তা সেই সমুদ্রের জল থেকে 44 ক্রোশ উচ্চ সেই পর্বত, 44 ক্রোশ। এবারে জরাসন্ধ যখন অন্বেষণ করে কৃষ্ণ বলরামকে আর পেলই না, সে মানে দার্য পদার্থ দিয়ে চতুর্দিকে সেই পর্বতের চতুর্দিকে অগ্নি সংযোগ করে একবারে সেই বনকে পুড়িয়ে দিল, দাউদাউ করে সেই বন জ্বলতে থাক। আর কৃষ্ণ বলরাম কি করলেন, সেই মানে 44 ক্রোশ উচ্চ প্রবর্ষণ পর্বতের উপর থেকে অবলীলাক্রমে স্বাভাবিকভাবে সেখান থেকে লম্প প্রদান করে সমুদ্রে ঝম্প প্রদান করলেন। বলরাঞ্চর ভগবান কি যায়। আর অপরদিকে যোগমায়াকে অবলম্বন করে মথুরাবাসী সমস্ত নর নারী সৈন্য সামন্ত আবাল বৃদ্ধ বনিতা সকলকে কি করেছেন, যোগমায়ার অবলম্বনে সকলকে ওই দ্বারকায় পাঠিয়ে দিয়েছিলেন, ওই পুরীতে। ওই পুরীর নাম দ্বারকা কেন হচ্ছে, সকলে যখন নিদ্রা উত্থিত হয়েছে মানে ঘুম ভেঙেছে, তখন সকলে খুঁজছেন যে এর দরজা কোথায়, দ্বার কোথায়, দ্বার কোথায়, এই জন্য এই পুরীর নাম হলো দ্বারকা। বল দ্বারকাপুরী কি জয়, বল দ্বারকাধীশ ভগবান কি জয়। কৃষ্ণ বলরামও যথাসময়ে ওই দ্বারকাপুরীতে গিয়ে প্রবিষ্ট হলেন। এখন থেকে প্রভুকে আমরা দ্বারকাধীশ বলেই জানব। অপরদিকে এই জরাসন্ধ সে মনে করল কৃষ্ণ বলরাম ওই আগুনে পুড়েই ছাই হয়ে গেল, ভগবানের কি আর মৃত্যু হয়, ভগবান তো ইচ্ছা করেই তাকে ছেড়ে দিয়েছেন, তাকে 17 বার পরাজিত করেছেন, কোনো ব্যক্তি এক ব্যক্তির কাছে একবার দুবার যদি পরাজয় হয়ে যায় তাহলে তার হিম্মত হয় না, তার সাহস হয় না যে আমি ওর সঙ্গে কিভাবে জয়ী হতে পারি, আর সে 17 বার পরাজিত হয়েছে। প্রভুর কাছে এবারও সে মানে সমস্ত কিছু বিলয়, সমস্ত কিছু নিঃশেষ হয়ে যেত, কিন্তু প্রভু কোনো কারণের জন্য তাকে ছেড়ে দিলেন, সেই কারণও আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। এবারে তিনি সেখানে গিয়ে হলেন দ্বারকাধীশ, মথুরাপুরীকে আক্রমণ করলেন। এই দেশে দেখছেন একেবারে জনমানব শূন্য, কিছুই নেই সেখানে, খালিপুরী আক্রমণ করল এই জরাসন্ধ। আর প্রভু গিয়ে দ্বারকায় চলে গিয়েছিলেন। একবার কি হয়েছে, সেই যে বলরাম, বলরামের সঙ্গে রেবতী দেবীর বিবাহ হয়েছে, সে আবার ব্রহ্মাজির আদেশ, সেও আবার আরেক লীলা, বলরামের তো বিবাহ আদি হয়ে গিয়েছিল। এবারে কৃষ্ণের বিবাহ কিন্তু হয়নি, তা অদ্যকার দিনে আমরা কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর যে বিবাহ তার যৎকিঞ্চিত আমরা শ্রবণ করব। এবারে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করবেন, সেজন্য বলরামও চিন্তাযুক্ত যে কৃষ্ণকে কিভাবে বিবাহ দেওয়া যায়। সে সময় বিদর্ভ দেশের রাজা ভীষ্মক, এই ভীষ্মকের একটি পরমা সুন্দরী কন্যা ছিল যার নাম হচ্ছে রুক্মিণী দেবী। তার পাঁচ পুত্র আর একটি মাত্র কন্যা। তা সেই পাঁচ পুত্রেরা কেমন, তাদের নামগুলো সব ভ দিয়েই রাখা। যেমন তার জ্যেষ্ঠ পুত্র রু দিয়ে রাখা, তার জ্যেষ্ঠ পুত্র হচ্ছে রুক্মী, তারপরে রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ আর রুক্মমালি, আর পরমা সুন্দরী লক্ষ্মী স্বরূপা মানে কন্যা হচ্ছে রুক্মিণী দেবী। সকলের নাম এই রু দিয়ে রাখা। এবারে এই বিদর্ভ দেশের রাজা ভীষ্মক, ভীষ্মকের ইচ্ছা যে আমার পরমা সুন্দরী কন্যাকে আমি বিবাহ দেব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সঙ্গে, সেই ভগবানের সঙ্গে। কিন্তু তার জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মী তা কোনো প্রকারেই চায় না। কারণ দেখুন, যারা দুষ্ট না ওদের সঙ্গতা দুষ্প্রবৃত্তির ব্যক্তিদের সঙ্গেই হয়। তাই এই রুক্মী মদ্যপান করে, জুয়া খেলে কাদের সঙ্গে? সেই শিশুপাল, দন্তবক্র, বিদুরথ ইত্যাদি ইত্যাদির সঙ্গে। তাই সে চিন্তা করছে, আমার ভগিনীকে আমি এই চেদিরাজ শিশুপালের সঙ্গে যদি বিবাহ দিই তাহলে আমার মানে জুয়ার আড্ডাটাও এবং ওই মদিরা পান করার জন্য বেশ সুন্দর আড্ডাখানাটা জমে উঠবে। তার পিতা মাতা আত্মীয় বর্গদের ইচ্ছা যে তারা রুক্মিণীকে কৃষ্ণের সঙ্গে বিবাহ দেবেন, কিন্তু রুক্মিণী সে মহাখল প্রবৃত্তির, সে চায়। তা একদিন তাদের সভা হলো, তাদের ঘরেলু সভা। তাতে মহারাজ ভীষ্মক বললেন যে আমি তো কৃষ্ণের সঙ্গে বিবাহ দেওয়ার মন্তব্য করেছি, এবার তোমাদের যা যা মত হয় আমাকে বলো। সেখানে রুক্মী মানে জ্যেষ্ঠ পুত্র রুক্মী একেবারে তর্জন গর্জন করে লাফিয়ে উঠল। সে বলছেন, পিতাশ্রী, ওই কৃষ্ণ গোয়ালা নিজের মামাকে বধ করেছে, সে ওই ব্রজের চোর, সে না তো রাজা, না তো রাজকুমার, না তো ক্ষত্রিয়, সে গোয়ালা। আমাদের সঙ্গে, আমার ভগিনী রুক্মিণীর সঙ্গে কোনো প্রকারেই ওই দুষ্ট কৃষ্ণের সঙ্গে বিবাহ হতে পারে না, ভগবানকে দুষ্ট বলছে। আর দেখুন সাধুরা কেমন, ছোট্ট একটি মানে গিরিরাজ শিলা যা পাথর বললে ভুল হবে না, কিন্তু অপরাধ, কিন্তু বোঝাতে গেলে বলতে হবে, যা একটা পাথরের টুকরো বা একটি প্রস্তরময়ী মূর্তি নিয়ে তার মধ্যে ভগবানকে দর্শন করছে। আর যারা দুষ্ট হয় তারা সাক্ষাতে প্রভুকে দেখেও প্রভু ভাবনা তাদের মধ্যে আসে। বলছেন, ওই দুষ্ট কৃষ্ণের সঙ্গে আমার ভগিনী রাজনন্দিনী, সেই তার সঙ্গে তো বিবাহ হতে পারে না, সে রাজা নয়, সে ক্ষত্রিয় নয়, তার সঙ্গে বিবাহ হতে পারে না। ভীষ্মক দেখলেন এই আমার পুত্র সে বলশালী এবং দুষ্ট, দুষ্টদের সঙ্গেই তার ওঠা বসা, অত আমি তার উপরে ছাড়ি। সে তখন ভীষ্মক বলছে যে পুত্র রুক্মী, তুমি এক কাজ করো, আমার বর যখন তোমার পছন্দ হচ্ছে না তাহলে তোমার ভগিনীর জন্য তুমি একটি উত্তম বর স্থির করো। দুষ্ট দুষ্টদের সঙ্গে মেশে সে তার পরের দিনই এসে বলছে, আমি একেবারে সব পাকাপোক্ত করে এসেছি, আমার মিত্র একেবারে মহাবীর চেদিরাজ শিশুপালের সঙ্গে আমার ভগিনীর বিবাহ। বলছে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই কর। এবারে বিবাহের দিন এসে গেছে, মাত্র দুদিন তিন দিন বাকি আছে। রুক্মিণী দেবী তো চিন্তায় একেবারে ব্যাকুল হয়ে পড়ল। তিনি নারদ এবং মুনি ঋষি বৃন্দের থেকে কৃষ্ণের রূপ গুণ পরাক্রম বৈভবের কথা শুনতে শুনতে সে কৃষ্ণকেই পতিরূপে স্বীকার করে নিয়েছে। এবার কি হবে, অপরদিকে বিবাহের জন্য সমস্ত সরঞ্জাম তৈরি হয়ে গেছে, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে যেমন সাজানো গোছানোর প্রয়োজন সব কিছু তৈরি। বরযাত্রীগণ তারা এসে থাকবে কোথায়, তার জন্য সুন্দর ব্যবস্থা। দুষ্ট রুক্মী, শিশুপাল, জরাসন্ধ, দন্তবক্র, তারা বলছেন পৃথিবীর সমস্ত সকলকে নিমন্ত্রণ দাও, কিন্তু ওই মানে ভয়ে পলায়ন পরায়ণ সেই কৃষ্ণ ওই সমুদ্র গর্ভে থাকে, ও রাজা টাজা কিছু নয়, ওর ওখানে কোনো নিমন্ত্রণ যাবে না। অতএব যাদবদের কোনো নিমন্ত্রণ দেওয়ারই প্রয়োজন নেই। এবারে রুক্মিণী দেবী তার ভাতৃজায়াদের সঙ্গে সমস্ত কথা বললেন টিকার অভিপ্রায়। তার ভাতৃজায়াগণ মানে বৌদি যাতে সাধারণ শব্দে বলা হয়, ভাতৃজায়াগণ বললেন যে দেবী রুক্মিণী তুমি এক কাজ করো, তুমি বলছো যে গলায় দড়ি দিয়ে মারা যাবে, শরীরকে বিনাশ করবে, ওর থেকে তুমি মাধবকে একটি পত্র লিখে তো পাঠাও। গোপনে একটি পত্র লিখে এক ব্রাহ্মণকে তিনি প্রেরণ করলেন দ্বারকা প্রদেশে গোপনে। সেই ব্রাহ্মণ আবার একেবারে অসময়ে গিয়ে অধিক রাত্রে গিয়ে উপস্থিত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা ছিল কোনো সাধু কোনো ব্রাহ্মণ কোনো মহাত্মা যদি অর্ধ রাত্রেও আসেন তাহলে আমার সঙ্গে সে সরাসরি সাক্ষাৎ করতে পারবে। দাঁড়িরা তার পরিচয় জিজ্ঞাসা করে কৃষ্ণের সঙ্গে সেই রাত্রেই সাক্ষাৎ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ আদর সৎকার দণ্ডবাদ প্রণাম পূজন আদি করার পরে, প্রসাদ পাওয়ানোর পরে বললেন হে ব্রাহ্মণ দেবতা, বলুন আপনি যে এই অধিক রাত্রে এসেছেন মনে হয় বিশেষ কোনো কাজেই এসেছেন। বলছেন সেই ভীষ্মক নন্দিনী দেবী রুক্মিণী আপনার জন্য একটি পত্র পাঠিয়েছে, এই নিন। তো বলছেন কেন পত্রটি আপনি পড়ুন। বলছেন না এ তো আপনার ব্যক্তিগত পত্র। বলছেন আমার কাছে সাধু মহাত্মাদের কাছে আমার কোনো গোপন কিছু থাকে না, অতএব আপনিই পড়ুন, মূলের মধ্যেই আছে, আপনিই ওই পত্রটি আমাকে পড়িয়ে শ্রবণ করান। এবারে ব্রাহ্মণ পত্র পড়ছেন, রুক্মিণী দেবী ছটি সুন্দর শ্লোকের দ্বারা এই পত্র লিখেন, তার অর্থ লেখা আছে হে প্রাণপ্রিয়তম, হে ভগবান, হে পরমেশ্বর, হে সর্ব অন্তর্যামিন, আমি এই সুদূর বিদর্ভ দেশ থেকে আপনাকে কোটি কোটি আপনার সেই রাতুল চরণে আমি প্রণাম জ্ঞাপন করছি। আপনি যদি এই দাসীর প্রণাম স্বীকার করেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর হে প্রিয়তম, আমি মহাত্মা মুনি ঋষি বৃন্দ তথা আপনার পরম প্রিয় ভক্ত দেবর্ষি নারদের থেকে আপনার রূপ, আপনার গুণ, আপনার মহিমা, আপনার বৈভব, আপনার পরাক্রম, আপনার সমস্ত গুণানুবলী শ্রবণ করে আমি আপনাকেই মনে মনে আমাকে আপনার চরণের দাসী হিসাবে সমর্পণ করেছি। অতএব হে নাথ, যদিও আমি জানি আমি আপনার অযোগ্যা দাসী, তথাপি বামন হয়ে চাঁদ ধরার মতন বড় আশা রেখে আমি আপনাকে যখন আমার মন প্রাণকে সমর্পণ করেছি, তা আমাকে যদি অন্য কেউ স্পর্শ করে তাহলে আমি আমার আপনাকে প্রদত্ত, আপনাকে আপনাতে সমর্পিত এই শরীরকেও যদি সংস্পর্শ করে তাহলে আমি না এই শরীরকে নিঃশেষ করে দেব। আর হে প্রভু, আমার অনুরোধ যাতে আপনার ভাগ কেউ যাতে অন্যে গ্রহণ না করে। হে ভগবান, যেমন সিংহের ভাগ শৃগালে যেমন গ্রহণ করতে পারে না আপনিও ঠিক তদনুরূপ করবেন। আর হে প্রভু, আপনি যদি কৃপা করে আপনার চরণের এই দাসীকে রক্ষা করতে চান তাহলে দুদিন পরে আমার বিবাহ আমার সেই ভ্রাতা রুক্মী সে দুষ্ট চেদিরাজ শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করেছে। আপনি যদি কৃপা করে এসে আপনার ভাগ এই দাসীকে নিয়ে যান তাহলে আমি প্রাণ রাখবো, নচেত এই প্রাণ আমি নিঃশেষ করে দেব। হে প্রভু, আমি আপনার জন্য অপেক্ষা করব, আমাদের কুলদেবী যে পূজা হয় যা রাজ্যের বাইরে, আপনি সেখান থেকে আমাকে অপহরণ করবেন, এটাই আমি চাই, আমি আপনার প্রতীক্ষায় প্রতীক্ষমানা। এটি ভীষ্মক নন্দিনী রুক্মিণী আপনার চরণের একান্ত একান্তা দাসী। এবারে তিনি পত্র শ্রবণ করে ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ দেবতা, আমিও না ওই রুক্মিণী দেবীর জন্য ভীষণ উতালা, আমার রাত্রে ঘুমও হচ্ছে না, চলুন এই প্রাতকাল হয়ে আসলো, আমরা এখনই বেরোব। তখন শৈব বলাহকা ভগবানের চারটি যে অশ্ব সেগুলোকে নিয়ে সারথী একদম তৈরি। বললেন, প্রভু গোপনে গিয়ে বলছেন আপনার রথ তৈরি করে নিয়েছি। সর্বপ্রথম তিনি ব্রাহ্মণকে বসালেন, বসিয়ে অতি দ্রুত গতিতে সেই বিদর্ভ দেশের দিকে যাত্রা করলেন একা, কি সাহস। আর অপরদিকে বলরাম যখন বেলা হয়েছে নিজের সেবা পুজো আহ্নিক ক্রিয়া আদি তর্পণাদি ব্রাহ্মণগণকে দান আদি করার পরে বলছেন, লালা কোথায় গেল, কানাইকে দেখছি না তো। এবারে তিনি খোঁজ খবর নিয়ে অনেক অনুবেক্ষণ করার পরে বুদ্ধি লাগিয়ে বুঝলেন, ওহো তাহলে তো আমাদের কানা সেখানে সেই দেবী ভীষ্মক নন্দিনীকে অপহরণ করতে গিয়েছে, কারণ তাকে আমাদের কাউকে নিমন্ত্রণ দেয়। তিনি ভগবানের পরাক্রম জানেন, কিন্তু আবার ছোট কনিষ্ঠ ভাতৃবৎসল্যে আবার চিন্তা করছেন, না না ও একা কি করবে, কি অত অত রাজন্যবর্গ আছে সেখানে, ওই দুষ্ট শিশুপাল, দুষ্ট জরাসন্ধ, দুষ্ট দন্তবক্র, বিদুরত ইত্যাদি ইত্যাদি সকলে রয়েছে, অতএব চলো সৈন্য সামন্ত নিয়ে তিনিও বেরিয়ে পড়ল। আর এদিকে রুক্মিণী দেবী দেখছেন, আর মাত্র এই রাস্তা গেলেই আমার বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ব্রাহ্মণের কোনো খবর নেই, তিনি তো একেবারে ভেঙে পড়ছেন, একেবারে অধীরা হয়ে পড়ছেন, তিনি মনে করছেন আমি প্রাণ ত্যাগ করবই। এর মধ্যে অনেক অশুভ চিন্তা করতে করতে তার বাম জানু, বাম বাহু, বাম নেত্র স্পন্দিত হওয়া আরম্ভ হল। মেয়েদের মহিলাদের বামাঙ্গ স্পন্দন শাস্ত্রে শুভ বলা হয়েছে, দক্ষিণাঙ্গ স্পন্দন পুরুষদের শুভ, এর বিপরীত হলেই অশুভ। এর মধ্যে দেখা গেল ব্রাহ্মণ তিনি অল্প ঈষৎ হাস্যহাস্য মুখ নিয়ে তিনি এলেন, এবারে কাউকে কোনো কাজে পাঠালে তার মুখ দেখলেই বোঝা যাবে কাজটা হয়েছে কি না। রুক্মিণী দেবী তো সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণকে বারবার প্রণিপাত করছেন আর অমূল্য সব উপহার প্রদান করলেন। এবারে ভগবান তিনি এলেন, রুক্মিণী দেবী বেরিয়ে গেছেন, সব মানে একেবারে সব প্ল্যান সব পাকাপোক্ত। তিনি কুলদেবীকে আরাধনা করার জন্য বিবাহের পূর্ব দিনে যেতে হয়, সকলে সমস্ত বাদ্যকার সঙ্গীতকারগণ অঙ্গরক্ষী সমস্ত সৈনিকগণ সকলে গিয়েছে। সেখান থেকে রুক্মিণী দেবীকে অপহরণ করতে পারে দেবরাজ ইন্দ্রেরও সাধ্য নেই। এবারে যখন তিনি ওই ভীষ্মক নগরে প্রবেশ করছেন, রাজা ভীষ্মক আদি সকলে তার স্বাগতের ব্যবস্থা করলেন। স্বাগতের ব্যবস্থা করে সকলে চিন্তা করছেন, নর নারী মানে সকলে আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলছেন, আহা এত সুন্দর দিব্য পুরুষ সেই দ্বারকাধীশ ভগবান, সেই ব্রজের কৃষ্ণ দ্বারকায় এসেছে, এমন সুন্দর বর একমাত্র রুক্মিণীরই প্রযোজ্য, এই রুক্মিণীর সঙ্গে যদি বিবাহ হয় এমন পুরুষেরই বিবাহ হওয়া উচিত, তা না হলে আর দ্বিতীয় কোনো পুরুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে বলে আমাদের মনে হয়, সকলের এই ইচ্ছা জাগ্রত। কেউ কেউ কোনো কোনো মাতৃ সমতুল্য যে সমস্ত মায়েরা ছিলেন তারা বলছেন, হে ভগবান, হে কুলদেবী, এই প্রকার বরের সঙ্গেই আমাদের দেবী রুক্মিণীর বিবাহ কার্য সুসম্পন্ন হোক, হে প্রভু তুমি এটাই করো, তাদের এই প্রার্থনা। ভীষ্মক তার সঙ্গে সাক্ষাৎ হল, ভীষ্মক তো কৃষ্ণকে পূজন করলেন, কৃষ্ণ যে ভগবান তাও তিনি জানেন, মহারাজ ভীষ্ম তাকে দণ্ডবাদ প্রণতি পূজনাদি করলেন, বললেন প্রভু আপনি কৃপা করে এসেছেন। বলছেন হ্যাঁ মহারাজ, আমি কোনো কার্যান্তরে এখানে এসেছিলাম, তা মনে করলাম আপনার ভবনেও একটু প্রবেশ করি। এবারে ঠিক তাই হল। আর অপরদিকে কুলদেবীর মন্দিরে প্রবেশ করে তিনি পূজনাদি করছেন দেবী রুক্মিণী। পূজনাদি করতে করতে তিনি চিন্তা করছেন, কই এখনো তো মাধব এলো না, এখনো তো প্রাণ প্রিয় এলো না, এখনো তো সেই আমার প্রাণের সম্বল আমার পতি এলো না। এইভাবে তিনি পূজন করা হয়ে গেছে, তখনও কৃষ্ণের খবর নেই। এবারে তিনি এবারে কি করছেন, ধীরে ধীরে চলছেন এবং সমস্ত সৈনিকগণের দিকে, কিছু কিছু রাজন্যবর্গও ছিলেন তাদের দিকে অল্প ঈষৎ তাকিয়ে দেখলেন, যারা তারা যাতে আকর্ষিত হয়। এই আকর্ষণ শক্তি কিন্তু রুক্মিণী দেবীর মধ্যে সাংঘাতিকভাবে, এবং তিনি চলছেন তো চলছেন না, কিন্তু সেটাই দেখতে সকলের চোখে একেবারে মনমোহক আকর্ষিত হয়ে গেছে। এবারে তিনি কি করছেন, একটু দাঁড়িয়ে এখান থেকে কেশ অল্প অল্প পড়েছে সেগুলোকে একটা একটা করে ঠিক করছেন, মানে সময় লাগাচ্ছে। এর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সম্মুখে এলেন, বল দ্বারকাধীশ ভগবান কি জয়, বল রুক্মিণী দেবী কি জয়। এবারে ভগবানকে যখন দেখেছেন, যারা অঙ্গরক্ষী সৈনিক তারা বলছেন আহা এনাদের দুজনের জড়িটা হলে খুব ভালো লাগে। আর যে সমস্ত সেবিকাগণ ছিলেন দাসীরা তারা বলছেন আমাদের রুক্মিণী দেবীর যদি বিবাহ এ অম্বিদ পুরুষের সঙ্গে হতো তাহলে কোনো কথাই ছিল না। এবারে সর্বসমক্ষে কি করছেন, কৃষ্ণ তার মায়া বিস্তার করেছেন, তার রূপে দুজনের রূপে সকলেই আকৃষ্ট চিত্ত হয়েছে। এবারে রুক্মিণী দেবী হাতটা বাড়িয়ে দিলেন, কৃষ্ণ তার হাতটা ধরে রথে তুলে নিলেন। সবাই বলছেন খুব দারুণ লাগছে তো, অঙ্গরক্ষী যারা রক্ষা করবে তারা বলছে খুব ভালো লাগছে তো, তাদের তো আর কোনো জ্ঞানই নেই, সেই কৃষ্ণের রূপে মোহিত হয়ে তাদের যে কি সেবা সে সেবা ভুলে গেছে। এবারে কৃষ্ণ রথ পরিচালনা করছে, দারুক রয়েছে রথ পরিচালনা করার জন্য। কৃষ্ণ ইঙ্গিত করলেন দারুক এবার অতি দ্রুত গতিকে রথ পরিচালনা করছে। সবাই বলছে খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, দুজনের জোড়া খুব ভালো লাগছে। একজনের জ্ঞান হয়েছে, সে বলছে আরে মূর্খের দল, এ ভালো লাগছে কোথায়, এ তো রুক্মিণী আমাদের এখনই প্রাণে বধ করবে, দেখ রুক্মিণীকে হরণ করে নিয়ে যাচ্ছে। বলছেন আরে তাই তো, এ তো সত্য সত্যই হরণ করে নিয়ে যাচ্ছে। তারা ছুটে গিয়ে সৈনিকরা যেখানে রাজন্যবর্গ ছিল, জরাসন্ধ শিশুপাল দন্তবক্র আদি আদি রুক্মিণী রুক্মরথ রুক্মবাহু রুক্মকেশ যারা যারা ছিল সকলে সেখান থেকে, মানে পূর্বের থেকেই তাদের সমস্ত অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে সেনাবাহিনী তৈরি ছিল, যে ওই নটখট কৃষ্ণ যদি আসে তাহলে কিছু একটা অঘটন ঘটাবে। এবারে সঙ্গে সঙ্গে সমস্ত সৈনিকগণ রাজারা ছুটলেন। এবারে শিশুপাল মাথায় হাত দিয়ে বসলেন, যাক হে কপাল, আমার কপালে ভালো জিনিস কিছু নেই, আমি এত সুন্দর রুক্মিণী দেবীকে বিবাহ করতে যাচ্ছিলাম আর ওই দুষ্ট কৃষ্ণ সে আমার ভাগকে নিয়ে পালিয়ে গেল, সে তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে। জরাসন্ধ বলছে আরে ওই কৃষ্ণ সাধারণ না, আমি 17 বার তার কাছে পরাজিত হয়েছি। তখন তার মনে একটু শান্ত, মানে শান্তি আসলো সেই সময়ের জন্য, চিন্তা করছেন ওহো আমি মনে করছিলাম আমারই বোধহয় কানটা কেটে গেল, আমি দেখছি আমার থেকেও বড় বড় কান কাটা ব্যক্তি এখানে বসে আছে, সে তো অনেকবার হেরেছে। এবারে সকলে একত্রিত হয়ে কৃষ্ণকে আক্রমণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সকলকে দেখতে দেখতে সেখানে একেবারে ধরাশায়ী করে ফেললেন, মৃত্যু প্রদান করলেন। এবারে এই রুক্মিণী সে প্রতিজ্ঞা করল যে আমি যদি আমার ভগিনীকে ওই মানে গোয়ালার থেকে উদ্ধার করে না আনতে পারি তাহলে আর আমি রাজ্যে কোনোদিন ফিরে আসব না। এবারে সে দ্রুত গতিতে একবারে গোয়ালা গোয়ালা করে চিৎকার করতে করতে গলা ডাকাতে ডাকাতে সে কৃষ্ণের পেছনে পেছনে ছুটছে। এবারে রুক্মিণী সেও অস্ত্র আদি মানে পরিচালনা করছে কৃষ্ণকে আঘাত করার জন্য। আর অপরদিকে দাউ ভাইয়া সে বিশাল যে নাঙ্গল আর গদা নিয়ে এসে অন্যান্য শত্রুরা যে কৃষ্ণের পেছনে ছুটছিলেন, যে সমস্ত রাজন্যবর্গ তাদেরকে তো গদা আর নাঙ্গল দিয়েই একবারে ধরাশায়ী করে ফেললেন। এবার সেই নাঙলও বড় ভয়ঙ্কর, সে যদি 2 কিলোমিটার দূরে থাকে তাতেও আপত্তি নেই, সেই হনুমানের লেজের মতো নাঙলও লম্বা হয়ে যায় গলাটাকে ধরার জন্য, আর গলা ধরে টান দিলেই তো আর মস্তক তো বিচ্ছেদ হয়ে যায়। এই হনুমানজি যখন আছে না, সেই লঙ্কায় আগুন লাগানো হলো, সেই লেজটা সমানে বড়ই হয়ে যায়। আর আমাদের এই দাউদাদার নাঙল, বলাইদার নাঙল কিন্তু বড় ভয়ঙ্কর, সে নাঙলও হনুমানের লেজের থেকে কোনো অংশে কম নয়, সেও 200-400 যোজন পর্যন্ত লম্বা হয়ে যায়, আবার ইচ্ছা হলেই ছোট হয়ে যায়। সেই নাঙল বাঁধিয়ে গলায় দেন টান, আর গলা তো সেই তালের মতন ছুটে বেড়ায় এদিক ওদিক, এমনভাবে সকলকে বিধ্বংস করলেন। এবারে রুক্মীর সঙ্গে কৃষ্ণের তো ভয়ঙ্কর ঘোরতর যুদ্ধ। রুক্মী বলছেন, হে গলা, এখনো যদি তুই প্রাণে বাঁচতে চাস, আমার ভগিনী রুক্মিণীকে ত্যাগ করে পালা। এবার তো ভয়ঙ্কর যুদ্ধ, ভগবান একই সঙ্গে প্রায় 7টি তীর নিক্ষেপ করে তার সারথিকে বধ করলেন, ঘোড়াগুলিকে বধ করলেন, তার হস্ত পদেতে একবারে তীর প্রবেশ করল। এবারে ভগবান ক্রোধিত হয়ে একটি তীক্ষ্ণধার অসি নিয়ে তার গলাটাকে কর্তন করতে যাচ্ছেন। রুক্মিণী দেবী তার চরণ ধরে বলছেন যে, প্রভু, কিছুই হোক আমার জ্যেষ্ঠ ভ্রাত, অতএব আপনি কৃপা করুন। বলছেন, ঠিক আছে দেবী, আমি আমার সম্বন্ধের খাতিরে তাকে আমি প্রাণদণ্ড দিচ্ছি না, তুমি নিশ্চিন্ত হয়ে থাক। এবারে প্রভু রেগে গিয়েছেন, তো রেগে গিয়ে তার মানে মাথা ন্যাড়া করা আরম্ভ করলেন, দাড়ি কাটা আরম্ভ করলেন। এবারে মাথা ন্যাড়া করেছেন কিভাবে, সেই ওই রকমই জরাসন্ধকে যেমন বলদেব রেখেছিল, বেশ 5-7টা টিক্কি রাখলেন 5-7 জায়গায়, আর মুখটা বেশ সুন্দরভাবে কেটে দিয়েছেন, দাড়িগুলো অল্প অল্প রয়েছে, ওখানে তো আর ব্লেড রেজার ছিল না, ওই অস্ত্র দিয়েই মোটামুটি রাগে কেটে দিয়েছে। এবারে বলদেব এসছেন, এসে বলছেন, লালা, এ তুমি করছো কি, তোমার শ্যালককে তুমি যদি এখনই এই মাথা নেড়া কাজ করছো, তুমি কি নাপিত নাকি গো, তুমি বীর, এইভাবে নাপিতের কাজ করছো, ছাড়ো, এইভাবে যদি তুমি তোমার শ্যালকদের অপমান করো, এ তো মৃত্যুর থেকেও বড় শাস্তি দিয়েছ, ছেড়ে দাও তাকে। কৃষ্ণ বলছেন টিকাকারগণের ভাষা, বলছেন, দাউদাদা, তুমি গালাগালি পরে আমাকে একান্তে দিও, এখন এই নববধূকে নিয়ে যাচ্ছি, তুমি আমার মান সম্মানটা একটু বোঝো। বলছেন, ও হো, ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। এবার রুক্মিণী দেবীকে গিয়ে বলছেন, দেবী রুক্মিণী, হে সাধ্বী, তুমি চিন্তা করো না, আমাদের ক্ষত্রিয় ধর্মটাই এমন, ক্ষত্রিয় ধর্মটাই এমন, নিজের ভাই নিজেকে যদি যুদ্ধের জন্য আহ্বান করে, তাহলে যুদ্ধ না করলে এটা শাস্ত্র বিরুদ্ধ হয়ে দাঁড়ায়, তাই আমাদের ধর্মই এমন কঠিন, আমরা কি করি বলো তো, তুমি মনে কিছু নিও না। রুক্মীকে মুক্ত করে দিলেন, রুক্মী তো মানে আর দেশে ফিরে গেলেন না, অনতি দূরে তিনি তপস্যা করেছেন। এবারে রুক্মিণী দেবীকে হরণ করে নিয়ে চলে গেলেন। এবারে সেখানে গিয়ে কৃষ্ণের প্রথম বিবাহ কিনা সুন্দরভাবে সব ব্যবস্থা করা হয়েছে, অতি সুন্দরভাবে সব ব্যবস্থা করে যাক জমকের সঙ্গে সম্পূর্ণ দ্বারকা পুরীকে একেবারে মনে হয় যেন তারা দিয়ে সাজিয়েছে, তারা নক্ষত্র যেমন আকাশে শোভা পায়, স্বচ্ছ আকাশে, তেমন চতুর্দিকে আলোকিত করে বিবাহের ব্যবস্থা হয়েছে। মহারাজ ভীষ্ম মানে দেবী রুক্মিণী দেবী পিতাশ্রী তিনিও গেলেন, অনেক উপঢৌকন, হাতি, ঘোড়া, রথ, পালকি, স্বর্ণ অলঙ্কার, স্বর্ণ রৌপ্য, তারপরে দাস দাসী, তা বস্ত্র একেবারে মানে হাতির পিঠে পিঠে করে নিয়ে গেলেন দ্বারকাপুরীতে। দ্বারকাপুরীতে এই রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের সুন্দরভাবে বিবাহ হল। বল লক্ষ্মীনারায়ণ ভগবান কি জয়, বল দ্বারকাধীশ ভগবান কি জয়। এবারে ভগবান শ্রীকৃষ্ণের প্রদ্যুম্নের জন্ম কথা পর্যন্ত শ্রবণ করেই আমরা পাঠের বিরতি এই অল্প সময়ের মধ্যেই দিয়ে দিচ্ছি, 5-10 মিনিটের মধ্যে যথাসময়ে। এবারে ভগবান দ্বারকাধীশ এবং দেবী রুক্মিণী হতে একটি অপূর্ব সুন্দর পুত্র হল প্রদ্যুম্ন। এত সুন্দর, সে সুন্দর আর কি, সাক্ষাৎ কামদেবের জন্ম হচ্ছে। এই কামদেব ব্রহ্মা মহেশ্বর ভগবানের, মহেশ ভগবানের কোপানলে পড়ে দগ্ধীভূত হয়ে গিয়েছিলেন, মানে ভস্মীভূত হয়ে গিয়েছিলেন, তার শরীর ছিল না, তাই এই কামদেব তো ভগবানেরই অংশ, তাই টিকাকারগণ বলছেন কামদেব অন্য কারো থেকে জন্ম নিতে পারেন না, তাই প্রভুর শরীরের শরীরকে শরীরের মধ্যে থেকে তিনি ওই দেবী রুক্মিণীর গর্ভ থেকে প্রদ্যুম্নের জন্ম হলো। বল প্রদ্যুম্ন কি জয়। এবারে ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকাধীশের ভয়ঙ্কর প্রবল শত্রু ছিল শম্ভরাসুর। সেই শম্ভরাসুর তার যখন বয়স ছদিন, আবার ভাগবতের মধ্যে বলছেন দশ দিন হয়নি, যাই হোক ছদিন থেকে দশ দিন যে কোনো একদিন মনে করুন, সেই ছদিনের পুত্রকে শম্ভরাসুর, সে তো প্রচণ্ড মায়াবী দানব, সে কি করলো, সে জানতে পারল যে এ হচ্ছে সাক্ষাৎ কামদেব, কৃষ্ণ অংশে জন্ম নিয়েছে, সে আমার শত্রু, সে আমার মৃত্যুদাতা, তাই সে মায়া অবলম্বন করে এই প্রদ্যুম্নকে অপহরণ করল। প্রদ্যুম্নকে অপহরণ করে সে কি করেছে, সে আবার যেতে যেতে সমুদ্রের জলের মধ্যে নিক্ষেপ করে দিয়ে চলে গেছে। তাহলে সমুদ্রের জলে যদি ছদিনের এক শিশুকে ফেলে দেওয়া হয় তার মৃত্যু তো অনিবার্য, এ তো সকলেই জানতে পারবে। এবারে কিন্তু কি হলো, দৈববশত ওই প্রদ্যুম্ন তার মৃত্যু হয়, বিশাল এক মৎস্য তাকে খেয়ে ফেলেছে গিলে। মাছে তো আর চিবিয়ে খায় না, গিলে খায়, গিলে খেয়ে ফেলেছে। ধীবরদের জালে অন্যান্য মৎস্যদের সঙ্গে এই বিশাল মৎস্য সেও জালে পড়ে গেছে। সকলে দেখলো এত বিশাল মৎস্য, অতএব এটা শম্ভরাসুরকে দিয়ে আসা যাক, তিনি খুশি হবেন, তিনি অসুরদের রাজা। শম্ভরাসুরকে গিয়ে সেই মৎস্য প্রদান করলেন এবং পাচকরা সেই মৎস্যকে কাটা আরম্ভ করল। সেই মৎস্যকে যখন কাটছে অকস্মাৎ সেই শম্ভরাসুরের এক দাসী ছিল, তার নাম মায়াদেবী, তার নাম হচ্ছে রতি, মানে এই কামদেবের স্ত্রী, তার আসল নাম রতি, মায়াদেবী হিসাবে তার নাম ছিল মায়াবতী, খুব মায়াবিদ্যা জানে। এবারে মায়াবতী সে তখন দেখলো অতি সর্বাঙ্গ সুন্দর এক পুত্র, সেই পুত্রকে গোপনে নিজের কাছে বড় করল, গোপনে, কেউ জানতে পারল না। এবারে দেবর্ষি নারদ এসে তার পরিচয় করিয়ে দিলেন, বলছেন হে রতি, তুমি এখানে মায়াবতী রূপে রয়েছো কিন্তু তুমি মায়াবতী নও, তুমি রতি, তুমি নিজেও জানো, দেখো তোমার স্বামীকে প্রাপ্ত হওয়ার জন্য তুমি কোথায় না গিয়েছো, ব্রহ্মলোকে, মহেশ্বরের কাছে, কৃষ্ণের কাছে, তা এই যে পুত্রকে তুমি প্রাপ্ত হয়েছ এ তোমার জন্ম জন্মান্তরের পতি, এ হচ্ছে কামদেব, এ কৃষ্ণাংশে মানে রুক্মিণী দেবীর গর্ভ থেকে জাত হয়েছে, আর ছদিনের দিন সে সুতিকা গৃহ হতে এই শম্ভরাসুর তাকে সমুদ্রের জলে ফেলে দিয়েছে আর মৎস্যে খেয়েছে আর তুমি তাকে প্রাপ্ত হয়েছ, এ তোমার স্বামী। দেবর্ষি নারদ বলে চলে গেলেন। বল দেবর্ষি নারদ কি যায়। এবারে দেখতে দেখতে যথাসময়ে সে যখন যৌবনে পদার্পণ করল, সে সময় রতি মানে এই মায়াবতী তার দিকে ওই পুত্র স্নেহে আর দেখেন, আর সে তো যুবক হয়েছে, সে বুঝতে পারে, সে বলছেন কি হে দেবী, তুমি তো আমার মায়ের ন্যায় আমাকে লালন পালন করেছো কিন্তু তোমার চাহন, তোমার ভঙ্গিমা তো দেখছি মানে রমণীর মতো লাগছে, কি ব্যাপার। তখন বলছেন যে দেখো হে পতিদেবতা, আপনি হচ্ছেন আমার জন্ম জন্মান্তরের স্বামী, আপনি প্রদ্যুম্ন রূপে কৃষ্ণ অংশ থেকে কৃষ্ণের পুত্র রূপে তুমি আপনি জন্মগ্রহণ করেছেন, আর আমি হচ্ছি রতি, আমরা দুজনে জন্মান্তরে এই পতিপত্নী, আপনার শত্রু হচ্ছে এই শম্ভরাসুর, সে প্রচণ্ড মায়াবী, আমি মায়া জানি, আমি মায়া তোমাকে আপনাকে শিক্ষা প্রদান করছি। মায়া শিক্ষা করলেন, করার পরে শম্ভরাসুরকে একদিন তিনি মানে যুদ্ধের জন্য আমন্ত্রণ করলেন। এবারে শম্ভরাসুর যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন, প্রথমে গদা গদা দিয়ে অসি অসি দিয়ে যুদ্ধ হলো, হওয়ার পরে কেউ কোনো অংশে নুনো নয়, প্রদ্যুম্নের রূপ গুণে সকলেই আকৃষ্ট হয়েছিল সেই নগরে। এবারে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো, সে তখন মায়া অবলম্বন করলো, আকাশ থেকে অলক্ষিতে তীর নিক্ষেপ করতে থাকলো। এবারে সেই মায়াবতী মানে রতির থেকে শিক্ষা প্রাপ্ত এই প্রদ্যুম্ন সেও মায়া অবলম্বন করে তাকে তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো, ভয়ঙ্কর যুদ্ধ। এবারে দেখতে দেখতে তার সেই অশ্রু আর কেশ, তার গলদেশ কি করলো, দেখতে দেখতে তীক্ষ্ণধার অস্ত্র দিয়ে শম্ভরাসুরকে বধ করল। এবারে শম্ভরাসুরকে বধ করে সেখান থেকেই তারা আকাশ মার্গে দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। দ্বারকাতে এই প্রদ্যুম্ন দেখতে দ্বিতীয় কৃষ্ণের মতো, তাকে দেখে মনে হবে সাক্ষাৎ কৃষ্ণ এসে, সাক্ষাৎ কৃষ্ণের ন্যায় মনে হচ্ছে। সকলে দেখে তো একেবারে আশ্চর্যান্বিত হলেন, কে এই দেবী, কোথার থেকে আসলো, কি ব্যাপার, তখন পরিচয় দিলেন। তখন তাদের মানে রুক্মিণী দেবী, সে তো একেবারে মৃত শরীরে প্রাণ সঞ্চার হলে যেমন আনন্দ হয়, যেমন আনন্দ উৎস হয়, সেই প্রকার হয়েছে। তিনি তো নিজের পুত্রকে দেখে মনে করলেন আমার পতিদেবতা, কিন্তু পরিচয় হওয়ার পরে তিনি খুব খুশি হলেন, সাক্ষাৎ কৃষ্ণের মতো দেখতে এই প্রদ্যুম্ন। এবারে তাকে এত সুন্দরভাবে তাদের বরণ করলেন নব পুত্রবধূকে আর পুত্রকে, হারিয়ে যাওয়া পুত্রকে। তাদের আনন্দ সেখানে ভীষণ আনন্দ। আর কেন আনন্দ হচ্ছে, যে আমরা পুত্র হারিয়েছিলাম কত আগে, আজ দেখো আমরা সেই পুত্রের সঙ্গে পুত্রবধূকে প্রাপ্ত হয়েছি, সেই আনন্দে তারা সেখানে কৃষ্ণ নিজে এবং সমস্ত মানে দাস দাসী আত্মীয় বর্গেরা তারা ব্রাহ্মণগণকে দান ধ্যান করতে লাগলেন। আর সেখানে তাদের পূর্ণরূপে বিবাহ কার্য সুসম্পন্ন করে সেখানেই রাখলেন। এইভাবে কৃষ্ণ কি করলেন, সেই প্রদ্যুম্ন আর রতির বিবাহ কার্য সুসম্পন্ন করলেন। অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিচ্ছি, আবার ঠিক এর পরবর্তী অংশ ভগবান শ্রীকৃষ্ণের এ তো একটি বিবাহ আমরা শ্রবণ করলাম, 16108টি বিবাহ তিনি ওই দ্বারকা প্রদেশে করেছিলেন, কেমনভাবে কিভাবে সেই সমস্ত আকর্ষণীয় কথা যদি শ্রীমান মহাপ্রভু এবং আমাদের এখানে শ্রী শ্রী গৃন্দ্র বিহারীর কৃপা হলে আমরা আগামী দিন ঠিক বেলা 4 ঘটিকা হতে পুনরায় শ্রবণ করব। অত অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই রাখছি। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয়, শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয়, শ্রী শ্রী বিষ্ণু দাস বাবা মহারাজ কি জয়, মহন্ত শ্রী রামগোপাল দাস বাবাজী মহারাজ কি জয়, আজকের আনন্দ কি জয়, কৃষ্ণ রুক্মিণী বিবাহ কি জয়, প্রদ্যুম্ন রতি বিবাহ কি জয়, সমুপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।